This track was downloaded from FusionBD.com.
অপার রহস্যময় বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
বৃহস্পতিবারের রাত 11:20 ডরের 51তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডের লোবানের পক্ষ থেকে একটি দুটি পর্ব নয়, এক এক করে আমরা 51টি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং বাংলাদেশের একমাত্র ভৌতিক শো যে অনুষ্ঠানটি হয় হন্টেড প্লেস কেন্দ্রিক, এই 51টি পর্বে আমরা বাংলাদেশের 51টি হন্টেড জায়গায় গিয়ে আপনাদেরকে উপহার দেবার চেষ্টা করেছি আমাদের ডর। প্রিয় শ্রোতা, আজকে ডর ঢাকা শহরের কোন একটা অজ্ঞাত ক্লিনিকে ধারণ করা হয়েছে। আমরা সাধারণত যেসব জায়গাতে বসে এই অনুষ্ঠানটি রাতের গভীরে রেকর্ড করি সেই প্লেসটি আপনাদের সামনে ওপেন করি না, কারণ এটা রেডিওতে প্রচার হলে ওই জায়গাটিকে ঘিরে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আমরা মনে করি, এবং সেই জন্যেই কোন জায়গাটিতে বসে আমরা এই ঘটনাটি রেকর্ড করেছি সেটা প্রকাশ করি না। যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আজকে ডরের 51তম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ। এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনা। বরাবরের মতোই শুরুতে সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট, এবং তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব ডরের মূল পর্বে।
রাস্তার অপোজিটে বসে আছি, রাস্তার ওই পারে দেখতে পাচ্ছি ক্লিনিকটা।
আমার মনে হচ্ছে যে এই এত মানুষ এই যে রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, সবাই আসা যাওয়া করছে, সবাই অ্যাজ ইউজুয়াল ক্লিনিকটার দিকে তাকায় আছে, আমরা নিজেরাও তাকাচ্ছি, কিন্তু কজন মানুষ জানে যে এই ক্লিনিকটার যেই চেহারাটা দেখা যাচ্ছে ভেতরে আর একটা অন্যরকম
একটা চেহারা আছে। স্পেশালি এই এনভায়রনমেন্টে না, তো আসলেও মানে বোধগম্য হওয়ার কথা না, প্রচুর মানুষ এখানে। এবং এটা আমি অনেককেই বুদ্ধিটা দিই যে রাতের বেলা ইমার্জেন্সিতে অনেক সময় মানুষের দেখা যায় যে বাসায় একটা ম্যাচ নেই বা খুব একটা কিছু দরকার সেটা নেই। আমি সবসময় সবাইকে বলি যে হাসপাতাল বা ক্লিনিকের আশেপাশে খোলা থাকে, কারণ এগুলো 24 ঘন্টা সার্ভিস, এগুলোর আশেপাশে গেলে আপনারা পাবেন। এই কারণেই কিন্তু এখানে আমরা এখন কয়টা বাজে বেশি তো বাজে নাই,
বেশি বাজে না, তুই চায়ের কাপটা একটু দিয়ে দেখ।
কাহিনী হচ্ছে চা খা, আর একটা জিনিস বুঝিস, এখন যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টটা কিন্তু 1-1.5 ঘন্টার মধ্যে বদলা যাবে।
রাইট, ঢুকেই না হয় ইয়ে করি, আপাতত একটু চাটা খাই, একটু ফ্রেশ হই। সবাই তো আমাদের অতিথিরা মোটামুটি পৌঁছেই গেছে, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে।
কিন্তু আবার তো সেই সেম প্রবলেম, এই প্রবলেমটা আমার একদম ভালো লাগে না, কিন্তু করার থাকে না
বলো তো।
সেটা হচ্ছে আমরা একবারও নাম বলতে পারি না।
না, এটা এটার নাম টাম কেন বলছি না এখানে, আসলে চা খেতে খেতে এইসব কাঠখোট্টা বিষয়ে আলাপ না করি।
আমার খুব ইচ্ছা করে, নিশ্চয়ই আমাদের শ্রোতারা চায় যে আমরা নাম বলি, অনেকে বলে ছবি দিতে ফেসবুকে, তো সেগুলো তো আমাদেরকে অনুমতি দেয় না, আমরা কি করবো।
এটা আসলে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়, আমরা কিছু কিছু কন্ডিশনের ভেতরে এই জায়গাগুলোতে আসতে পারি, এই কন্ডিশন অ্যাপ্লাই করতে যাই আসলে অনেক কিছু আমরা পারি না।
খরচ কমা, তুই চা খা, আমরা দোয়াটা
দেই, কন্ডিশন নেই যেখানে তুমি এসে বিলটা দাও। আর ওকে, আরেকটা কথা যেটা হচ্ছে যে
আরেকটা কি কথা, আবার কি কথা কইতে চাস তুই, চায়ের বিল আমি দিলাম, চা তুই খাইলি, ধোয়া আমি খাইলাম,
না আসলে
তাও তুই বিল চাস আর কি চাস,
তুই বিল দিলি তো।
সামনে কিন্তু ক্লিনিক আছে মামা, মায়েরা মোরা বমু, চিকিৎসা করতে সমস্যা হবে
না। ভাবছিলাম চা আরো কয়েক কাপ খাবো, ভালো
পকেটের অবস্থা খুব খারাপ আমার, চল নিতে হচ্ছে।
ডর টিম নিয়ে এবার আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ ঢাকার এক অজ্ঞাত ক্লিনিকে।
So this is the room, na?
This is the room. এই সেই রুম যে রুমের জন্য আজকে এখানে আসছি।
The double bed cabin.
যদিও বেডগুলো
আজকে হলিউডের হইতাম তাহলে এই নামে একটা মুভিও বের করে ফেলা যেত। The double bed cabin.
যদিও বেডগুলো নাই, বেডগুলো সরে গেছে। বেডগুলো সরে যাওয়ার যে কারণটা সেই কারণেই আমরা দুজন আজকে এখানে, সেই সাথে আমাদের সাথে যারা আছেন সবাই আজকে আমরা এখানে।
তুই কোনোদিন চিন্তা করছিস দোস্ত, মানে একটা হাসপাতাল কিন্তু ইটস এ সিকিউর প্লেস ফর পিপল, পুলিশ স্টেশন, হাসপাতাল, এই ধরনের জায়গাগুলোতে আমরা কি ভাবি যে আমরা মানে সেফটির জন্যই আসি, কেউ অসুস্থ হলে এখানে আসে ভালো হওয়ার জন্য, কেউ বিপদে পড়লে পুলিশ স্টেশনে যায় ভালো দিকটা
নেই। অনেক প্রেক্ষাপটে আজকে কিছু কিছু এই যে জায়গাগুলো আমাদের খুব সেফটির হওয়ার কথা ছিল খুব ভয়ের
মানে
হয়ে যাচ্ছে আর কি,
যেখানে সেখানে পথে ঘাটে।
আমার চারটা গলার বান্ধা ছিল, একুশটা গিরো দেওয়া ছিল, গাড়িটা নষ্ট হয়ে গেছে, ছবিটি উড়ে আনছি। ড্রাইভারে বলতেছে যে গাড়ির যে পেট্রোলের যে পাইপটা লাগাইছে দুইটা ক্লিপ, যেমন ভাবে লাগাইছে নতুন ক্লিপ কোন অবস্থাতে নাকি ছিড়া সম্ভব না, এটা ঘুরে গেছি দুইবার হয়েছে একই অবস্থা। আমার বিশ্বাস যে আমি যে সমস্যা ফিল করতেছি এরা মনে চায় না যে আমি এসে সবার সাথে শেয়ার করি, আমার নিজের বিশ্বাস।
আপনার কি ধারণা আপনার মধ্যে মানে সমস্যাটা কি হতে পারে?
সমস্যাটা হয়েছে আপনার আমার জিনগত সমস্যা, এটা আমার ধারণা, এবং আমার আম্মা প্রায় বলে যে আমি
মানে এই ধারণাটা আপনার কিভাবে হলো, মানে কোনো ঘটনা ঘটছিল?
অবশ্যই হয়েছে, আমি 2007 সালে ইন্টারমিডিয়েট পাস করে ধানমন্ডিতে একটা চাকরি নিয়েছিলাম স্টাডি সেন্টারে। এই চাকরি থেকে আমি আমার বাসায় আসছি দুর্গাপূজা উপলক্ষে। আমি মুসলমান মানুষ, তবু এলাকার মুসলমান বন্ধু আছে, এদেরকে নিয়ে দুর্গাপূজায় আমরা মজা করি আর কি।
হ্যাঁ হ্যাঁ, আমরা তো ঈদেও সবাই মজা করি, পূজায় সবাই মজা করি, এটা কোনো সমস্যা না।
আমি আমার বাসা থেকে আমি আমার যে পূজা মণ্ডপটা গোসাবো নদীর সাইডে, পূজা মণ্ডপে যাওয়ার 1 কিলোমিটার আগে একটা শ্মশান পড়ে, শ্মশানদার বর্ণনাটা আমি আগে দিই। এমন একটা জায়গায় শ্মশান, হাটের ডান পাশে ইনফিনিটি জমি, অসীম, কোন বাড়ি ঘর দেখা যায় না, বাম পাশে নদী, এই সাইডে শ্মশান ঘাট থেকে 1 থেকে 1.5 কিলো এসে পূজা মণ্ডপ, আর আমার বাড়ি হচ্ছে 1-1.5 কিলো দূরে, অর্থাৎ এই দিক দিয়ে 1.5 কিলো, আর এই দিক দিয়ে অসীম, আর এই দিক দিয়ে নদী, নদী দেখা যায় এই পার, এই মাঝখানে শ্মশান। তখন আমি 10টার দিকে বাসায় যাই না, না ফেস্টেশিয়া 11:30 দিকে আমার বাসা থেকে আবার আপনার পূজা মণ্ডপের মাইক শোনা যায়।
আচ্ছা, পূজা মণ্ডপের মাইক আপনার বাসা থেকে শোনা যায়? আপনারা, আপনি কি একাই ছিলেন?
আমি একাই ছিলাম,
কয়েকজন বন্ধু মিলে?
না, আমি একাই ছিলাম, বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ আছে, আর পূজা মণ্ডপে চলে গেছে।
আমি একা যাচ্ছি। এই পর্যন্ত আমাদের গল্পটা থামা থাক আপনার ঘটনাটা, তার আগে আমরা যেহেতু পথে আপনার সাথে কিছু বিপদ ঘটে গেছে সেটা শুনছিলাম, মানে ডরের যাত্রায় যোগ দেওয়ার আগেই আপনার কিছু ঝামেলা হয়েছে, সেটা শুনতে শুনতে আমরা কিন্তু নাজিব ভাই আপনার পরিচয়টা কাউকে দিতে পারিনি, তাই আপনি একটু আমাদেরকে একটু বলে নেন। একটু বিরতি দিয়ে
মোহাম্মদ নাজিব মাহমুদ, আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া থানা দক্ষিণ গাঁও গ্রাম।
আচ্ছা,
দক্ষিণ গাঁও থেকে এসেছি।
তো আপনার এই জিনের ব্যাপারটা যেটা আপনি পথে আসার সময় আপনার মনে হয় ধারণা হয়েছে, এই ঝামেলাটা আপনার কবে থেকে হয়?
আমার এই ঝামেলাটা আমি 2007 সালে যে শ্মশান ঘাটের যে ইয়াটা, এরপরে থেকে আমার সাথে টুকটাক বলতে
মানে এই মাত্র যে ঘটনাটা আপনি বলছিলেন সেটা থেকেই শুরু হয়েছে,
সেটা 2007 সাল থেকে।
তাহলে চলেন আমরা আর কোনো কথা না বলে সেই জায়গাটা চলে যাই, যে আপনি একা একা এখন মণ্ডপে যাবেন।
মণ্ডপে যাব, তারপরে আমি শ্মশান ঘাটটা মনে করেন যে প্রায় কাছে হয়ে গেছি, 1 থেকে 150 ফিট, একটা বিদ্যুতের গাছ থেকে মিটারটা যতটুকু ফিট হয় 150 ফিট, তারপরে যখন শ্মশান ঘাটের 100 থেকে 150 ফিটের মাথায় আসলাম, পুরোপুরি শ্মশান ঘাটের ভিতরে ঢুকি না, অর্থাৎ মুখে আর কি, তখন 1 থেকে 1.5 ফুটের 25 থেকে 30টা বাচ্চা হাতের ডান পাশে যেই ধানের জমি মাঠটা বললাম, এই মাঠের মাঝে প্রচন্ড ভাবে খেলাধুলা করতেছে, এক ক্যারেক্টারে চর মারে দূরে দূরে।
আমরা 1 থেকে 1.5 ফুট বলতে মানে বাচ্চা কত বয়স কত হইতে পারে? 4-4.5?
না না, দেখলে বোঝা যায় বাচ্চার বয়স 16-17। আমার কিন্তু প্রচুর সাহস, যেহেতু গ্রামের ছেলে, ব্যবসা বাণিজ্য করি, রাত্রি বিরাতে দোকান থেকে আসি,
যাওয়া আসা করতে হয়।
হ্যাঁ, যাওয়া আসা করতে হয়। তারপরে একটাই করছি কি, আমার পাঞ্জাবি বিরাট থাম দিচ্ছি, থাম দেওয়ার পরে আমার শরীরের কাটা দাঁড়ায় গেছে, আরেকটা হঠাৎ করতে দেখি প্যান্ট ভাই আপনার গাছে যেভাবে গুয়া গাছে যেভাবে বাচ্চা বলো এভাবে এতটুকু উঠছে, উঠার পরে আমি ইয়া বইলা জারি দিয়ে ফালাই দিয়ে এইখানে ক্যান্সেলেন্স হয়ে গেছি। আমার জ্ঞান ফিরে প্রায় 10 থেকে,
কিন্তু মানে ওরা কি ভয়ঙ্কর কিছু করেছিল? মানে সেন্সলেস হয়ে গেলাম,
সেন্সলেস হয়ে গেলাম, একটা আমার আন্দাজ ভালোভাবে দেখছে, আরেকজন পাবাইয়া উপরে উঠতেছে, আর কয়েকজন আমার দিকে তেড়ে আসতেছে। তখন আমি ভয়ে একটা চিৎকার দিয়ে হঠাৎ করে যেমন আমার কাছে লাগলো দুনিয়া অন্ধকার, স্ট্রোকের মতো লাগলো আর কি, আমি সেন্সলেস হয়ে গেলাম। সেখানে আমি 10 থেকে 15 মিনিট পরে যখন আমার জ্ঞান ফিরে, তখন দিয়ে আমি শ্মশানের রোডে নয়, আমি মেন রোডে পড়ে আসি। জ্ঞান ফিরার পরে দিকে থেকে যে চাইবি আপনার একটা কলা ক্ষেত আছে, কলা ক্ষেত্রের ভিতরে আমার একটা ফ্রেন্ড বাড়িছে।
তখন কয়টা বাজে?
এই 11:30-12টার সময় দেখছে, মানে 15 থেকে 20 মিনিট 11:15 বাজে। আমি যখন সেন্সলেস থেকে যখন জ্ঞান ফিরে পুনে 12টা
মানে আপনি 15-20 মিনিটের মতন অজ্ঞান ছিলেন,
অজ্ঞান ছিলেন,
ততক্ষণে আবার আপনাকে কেউ রাস্তায় রেখে দিয়ে গেছে।
একদম সাজা করে দেখি আমি যে জায়গায় সেন্সলেস ছিলাম, শ্মশানঘাটে না, আমি শ্মশানঘাট থেকে এই মনে করেন যে প্রায় 300-400 ফিট দূরে মেন রুটটা, অন্য সময় হার সাথে দেখা হইলে আমি যেহেতু ঢাকা ছিলাম 2-3 মাস চাকরি করছি, অন্য সময় তার সাথে দেখা হইলে প্রথম কুলাগুলি করতো, হ্যান্ডশিপ করতো, সিগারেট দিত। এদিন তার আচরণ আমার কাছে কিরকম লাগলো, একটু দূরে দূরে তাই দূরে থেকে আরে কি অবস্থা, কেমন আছো, তুই কি করছ, অনেক এমনকি তুই শুনছিস না, আমি চাকরি গেছি গা, পরে যেমন হ্যাঁ হ্যাঁ শুনছি 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 শুনে যেমন না শোনার বান করা যেরকম এরকম।
আচ্ছা,
কথা বলতে বলতে শ্মশানঘাট আবার পারে যেতেছি, তো যাওয়ার পথে হ্যাঁ বলতেছি যে তুই একলা কি লেগা করতে আসিস, আমি একলা না আমার সাথে আরো 3টা ফ্রেন্ডের নাম বলছে আরিফ শরীফ আর একটা ছেলে আছে কাসেম, একর সাথে আসছি খেলার পূজা মণ্ডপের ভিতরে আছে, চল আমরা যাই। তখন আমি আমি বলছি যে শ্মশানঘাটে আমি ওই এই এই দেখছি একটা টিয়া আসছিস কিসের জন্য, একটা দিন নিয়ে আসছেন টিয়া করে সবাই ফোন দিয়েছি, সবাই পূজা মণ্ডপে চলে গেছে। তারপরে আমি হ্যাঁ সাথে যাইলাম, যেমন পূজা মণ্ডপের গেটের আলোটা দেখা যায়, আমি যাই বলতেছি কি যে দেখলে ভাই আমি তো পায়খানা করে আসছি, তা আমি একটু নদীর জন্য পানি খরচ করতে।
আচ্ছা,
এটা বললে আমাকে চিঠি খেতে যা, আমি ভিতরে যাই, হ্যাঁ দেখি সেবা করি, ফোন নাম্বার আর ফোন দি মনে, আমার নাম্বার আবার হ্যাঁ বলছি, আবার ফোন উঠায় না, হ্যাঁ বলছে যে আমার নাম্বার আমার কাছে আছে।
আচ্ছা আচ্ছা,
এতটুকু। তারপর আমি পূজা মণ্ডপের ভিতরে গেলাম, তো ওইদিন ইসলাম তো ঘাটে গেছে নদীতে পানি খরচ করতে, যাই হোক আমি ভিতরে গেলাম, হ্যাঁ দেখলাম হ্যাঁ সাথে কুলাগুলি করলাম, যেটা প্রথম তহিদের সাথে করা উচিত ছিল, 3 মাস পরে দেখা, আগে একসাথে পড়াশোনা করছি, বললাম হ্যাঁ আমার ভেড়া জিজ্ঞেস করছে তুই এত কি রাখলা কি ভাবে আইস, সেই দিক দেয় চল আমার বাড়ি থেকে শ্মশানঘাট ছাড়া যে রাস্তাটা পূজা মণ্ডপের ওইটা আবার বহু দূর, প্রায় 3-4 কিলো ঘুরা যেতে হইব যদি ভালো জায়গা দেওয়া যায়,
কিন্তু শ্মশানঘাটের ভিতরটা হচ্ছে শর্টকাট,
একদম শর্টকাট রাস্তা, আমার বাসা থেকে মাইক শোনা যায় আর কি।
আচ্ছা,
তারপর বললাম যে তুফিদুল ইসলামের সাথে আর তো শূন্য অর্থ বাবা কি বলিস, 3 দিন আগে গাজীপুর হয়ে রোড এক্সিডেন্টে মারা গেছে, জল ছিঁড়ি গাড়ির নিচে বসছে তুফিদুল ইসলাম, তখন আমার এই যে ভাই এখন শরীরে কাটা খেলে, তখন আমি জিনিসটা বাসায় এসে শেয়ার করছি, পরে মা অনেক বকা বকা করে, মা বলছে যে তোর বন্ধু তার বাসাইছে, আমি বলে তোর অবস্থা খুব খারাপ হতো,
আসলে তো তাই মনে হয়েছে।
হ্যাঁ, আমার এইখান থেকে
যেখানে আপনাকে পাওয়া গেছিল যে রাস্তাটায় আপনাকে আপনার বন্ধুর সাথে, ওই রাস্তাতেই কি অ্যাক্সিডেন্ট হয়েছিল?
না, ওই রাস্তায় সেই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার গাজীপুর চৌরাস্তা শিববাড়ি একটা ট্রেনিং সেন্টারে বিদেশ যাওয়ার জন্য ভর্তি হয়েছে গাড়ি শিখার জন্য, গাড়ির নিচে পড়ছে।
আচ্ছা, এই ঘটনার কতদিন আগে সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে?
2007 ঘটনা ঘটছে, আর হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে 2006 শেষে, আর আমার ঘটনাটা এখানে 7-এর প্রথম দিয়া,
তার মানে খুব বেশি একটা গ্যাপ নাই, আপনি খবরও পাননি যে এই ঘটনা ঘটেছে?
না, আমি খবর পাইনি, কারণ আমি ঢাকা
শহরে তো দেখাই হচ্ছে আপনার ওই ফ্রেন্ডের অনেকদিন পর,
অনেকদিন পর,
মানে ওনার সাথে আসলে পড়াশোনা শেষ করার পরে তেমন একটা কানেকশন
ছিল না আর কি। তহিদুল ইসলামের বাসা ছিল আমার দক্ষিণ গাঁও গ্রাম, তার এটা কালিয়াগাঁও গ্রাম, দুইটা ভিন্ন গ্রাম, পড়তাম আবার একই প্রতিষ্ঠানে মাদ্রাসার লাইনে, আমরা এসএসসি পর্যন্ত পড়ে আবার আলাদা হয়ে গেছে।
তো নাজিব ভাই, এই ঘটনা থেকে আপনার কিছু ঝামেলা শুরু হয় তারপর থেকে? যাই হোক, এটা ছিল আপনার প্রথম ঘটনা, তাই তো?
রাজীব ভাই, ডট টিমের কাছে তো আমরা শুনেছিলাম আরো কিছু ঘটনাও আছে আপনার, তো আমরা কি এবার সেই ঘটনাটা শুনতে পারি?
হ্যাঁ অবশ্যই, এই ঘটনাটা হচ্ছে এই ঘটনা ঘটার 1-1.5 বছর পর, আমি আমার এক বন্ধু জাহাঙ্গীর আরিফ 3 জন লোক একটা জায়গায় বসা ছিলাম, পিছনে একটা কবর, সামনে 300-400 ফিট সামনে একটা কবর।
জায়গাটা কোথায়?
এই জায়গাটা আমাদের কাপাসিয়া থানারই আরেকটা গ্রামে, আড়াল গ্রাম বলে, আমাদের গ্রামের অন্য গ্রাম। আমরা বিকালবেলা ঘুরতে গেছি, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত, এমন একটা সময় বসছি, সূর্যটা পশ্চিমের কাছে লালভাবে হেলে
মানে বিকেলের দিকে,
হ্যাঁ বিকেলে সন্ধ্যা 20 মিনিট আগে।
কাপাসিয়ার গ্রামে এক পার্সোনালি কয়েকবার গিয়েছি এবং ডট টিমের সাথে আমরা একবার গিয়েছিলাম, একটা গাব গাছের ঘটনা ছিল। তো আমরা যতটুকু জানি যে গ্রামটা অনেক নীরব একটা গ্রাম,
অনেক নীরব,
জনবসতি খুব ফাঁকা ফাঁকা,
জিল আছে না, ট্যাক টিলা।
আর তুমি দেখ, এই যে এই সময়টা কিন্তু আমরা প্রায়ই পাই, অনেক ঘটনার মধ্যে এই সময়টা পাই, সেটা যে একটা প্রহর এতে আর কোনো সন্দেহ নেই,
সন্দেহ নেই।
ঠিক সন্ধ্যার আগে আগে এই সময়টাতে মানে আধো আলো আধো অন্ধকার, যেটা
আপনি যেটা বলছিলেন যে আপনারা যেখানে বসেছিলেন এর পেছনেই হচ্ছে কবর,
পেছনে একটা কবর, এই কবরটা আমাদের ফকিরের ছিল, আগে ফকিরি লাইনে চলাফেরা করতে আছি, সম্ভবত এইখানে একটা মাজার দিবস সময় লাল কাপড় টানায় থাকে, তো প্রতিষ্ঠিত একটু দেরি লাগে,
আশেপাশে কোনো জনবসতি বা কোনো ঘর বাড়ি
অনেক দূরে, এটা একটা জেলের পাশে,
ওকে আচ্ছা,
জেল সাপ্লাস পুল টুল,
তারপরে আপনারা মানে খুব সুন্দর ওই পরিবেশে
গল্প করতেছি, তো আমাদের সামনের যে কবরটা এটা 300-400 ফিট দূরে, ওই কবর আর আবার বিষ খাইয়া একটা মেয়ে মারা গেছে, এইখানে লোকমুখে শুনছি যে এটা আমাদের গ্রামের পাশের গ্রাম, এখানে নাকি অনেক কান্নার শব্দ শোনা যায় কবরের পাশ থেকে রাতে দুইটা তিনটার দিকে, যেসব মহিলারা বাহিরে বের হয় এদের পশ্চাৎ কেনা করার জন্য তারা নাকি শোনে এইগুলো। আর কোন কথা নাই, আমি দেখে তো আবার একটা লোক আপনার নিচের অংশ নাই মাটি দিয়ে হেসে হেসে আইসা আমাদের পাশ দিয়ে, আমরা দেখতেছি ঘুরে আমাদের পাশ দিয়ে পিছনে, আবার যে কবরটা বলছি আর পিছনে দুই চারটা সুপারি গাছ, সুপারি গাছের সাইডে গিয়ে দিন আর দেখতে পারি আমাদের চোখের সামনে তিনজন প্রত্যক্ষ করছি, আর মাঝে আর ছিল আমার সাথে আসতে চাইছিল এখানে ঘটনার সাথে ছিল, তার সাথেও নাকি আরো কিছু ঘটনা আছে,
একদিন আসবেন
হয়তো আমরা কেউ নিয়ে আসবো।
কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যে লোকটাকে দেখলেন সেই লোকটা মানে দেখতে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি সাধারণ মানুষ?
ভয়ঙ্কর বলতে নিচের যে পাও নাই মোটা স্বাভাবিক মানুষের মতো না, স্বাভাবিক মানুষ এভাবে যে পায়ের অংশ নাই এভাবে এত দ্রুত গতিতে ভাই কবরস্থান থেকে আমাদের পিছিয়ে এক দেড় মিনিটের ভিতরে আসা কোন অবস্থা?
এটা হচ্ছে একটা ফ্যাক্ট, আমরা কিন্তু ঢাকা শহর অনেক সময় দেখি যে কিছু মানে রাস্তায় যারা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয় তো অনেকের কিন্তু পা দুইটাই থাকে না, কিন্তু জায়গাটা ওই জায়গার মধ্যে হঠাৎ করে এমন একটা মানুষ কোত্থেকে আসবে আর বা হঠাৎ মুহূর্তের মধ্যে আবার নাই কিভাবে হয়ে যাবে
সেটাই। যারা এই ধরনের পা নিয়ে কিন্তু চলাফেরা করে কোনো না কোনো একটা অবলম্বন থাকে, এরকম নিশ্চয়ই মাটিতে
হাঁটবে না, আর একটা মানুষ ওখানে যাওয়ার কোনো কারণও নেই, আর এত ফাঁকা একটা জায়গায় গেলে অনেক আগে থেকে ওনাদের দেখার কথা ছিল।
তারপরে ভাইয়া জাহাঙ্গীরদের বাড়ি আবার এই যে ঘটনা ঘটছে যে জায়গায় এখান থেকে হাফ কিলো ভিতরে, হ্যাঁ বড় খুবই ভয় পাইতেছে ভাই এই জায়গাটা ভালো না, আমি এটা সম্পর্কে ভালো জানি চলো এখান থেকে ওইটা হলো, এখান থেকে আসলাম বাজারে আইসা আড্ডা সাড্ডা দিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া সবকিছু শেষ করলাম, সাড়ে এগারোটার দিকে ভাইয়া শুয়ে শুয়ে আমি বিটিভি দেখি আর কি, আমাদের ডিসলাইন নাই তো বিটিভি বারোটা পর্যন্ত অনুষ্ঠানে আবার বন্ধ করে লাগে, টেলিভিশন বন্ধ করলে আমি ঘুম আসতে আসতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে, চন্দ্রাচ্ছন্ন ভাব নিজের রুমে শুয়ে রয়েছি। আগে আমার রুমের বর্ণনাটা দিই, রুমটা আমার একটাই দরজা, পাশে আরেকটা রুম আছে বিল্ডিং রুম, আর দুই পাশে রুম আছে, আমার রুমের এই পাশ থেকে এই পাশে যাওয়ার মাঝে দরজা নাই, পার্টিশনের দরজা যেটা বলে নাই, আমি রিমোটটা আমার বাম হাতের কাছাকাছি আমি শুয়ে রয়েছি স্টেট, আমার উপরে আবার সিলিং নাই, টিন দেখা যায় করে নতুন বিল্ডিং দিয়েছি, হঠাৎ করে চাই দিকে একটা গোলাপ ফুল, গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড় খুব সুন্দর, আট থেকে দশটা আট দশ জায়গায় টিনের মাঝে ফুটছে রয়েছে,
টিনের মধ্যে
টিনের মাঝে সুন্দর করে, তখন আমি ভাবলাম কি এটা তো গরু মার্কা দিয়ে উঠিন, এটা তো কোনো গোলাপ ফুল মার্কা দিয়ে উঠিন না, এটা দেখতে
মানে আমি একটু বুঝলাম না এটা কি হচ্ছে, কোন টিনের মধ্যে ছাপা দেখতে পাচ্ছেন ফুল নাকি একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে পাচ্ছেন পুরো ফুল?
আমি জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই পরে দেখি ছাপা না, এটা ফুল গোলাপ ফুল, এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি যে আমার ডান পাশে খাটের স্ক্যানের মাঝে এরকম নখে আসর দিলে যেরকম শব্দ এরকম একটা শব্দ,
ডর মানে ভয়।
আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2, আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে ডরের একান্নতম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্জ, রাহাত এবং আকাশ, তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে আর জে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান এই টিমকে সাথে করে। আমরা আবারও ফিরব ডরে মাত্র তিন মিনিট পর। ডর
মানে ভয়।
তিন মিনিট পর আর একবার স্বাগত ডরে, কিভিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান। আজকে ডরের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্জ, রাহাত এবং আকাশ, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকেই এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো বা এরকম কোনো কিছু করতে যেতে পারেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম, সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবার ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর
রাস্তায় দিকে একটা গোলাপ ফুল, তবে গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড়, খুব সুন্দর। আট থেকে দশটা, আট দশ জায়গায় তিনের মাঝে ফুট চড়েছে,
তিনের মধ্যে,
তিনের মাঝে জিনিসটা। একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল। এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি আমার ডান পাশে খাদের স্ট্যান্ডের মাঝে এরকম নখে আসর দিলে যেরকম শব্দ, এরকম একটা শব্দ।
কাঠের মধ্যে কেউ যদি নখ দিয়ে আসর দেয় যে ধরনের শব্দ,
এরকম শব্দ, অথবা মনে করেন গুনে কাপ কাটে না, এরকম একটা কর 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 করে একটা শব্দ, তাকাই তাকাই দিয়ে একটা কাক,
আমি
কাকটা বাড়ি দেওয়ার জন্য অথবা দাও দেওয়ার জন্য আমি রিমোটটা ব্যবহার করি, রিমোটটা হাতে নিচ্ছি, এদিকে ফুসফি কাকের আমি মারমু, কাক আছে দেখতেছি। হঠাৎ করে আমার এই গাড়ির জায়গায় গরম একটা নাকের শ্বাস, এদিকে ফুসফি ঘিরে দিয়ে 2007 সালে সস্তাতে যে বাচ্চা, যে বাচ্চা আমার বাসায় যে বাচ্চা পোলাবান বয়স্ক, এর একটা শুয়ে রয়েছে আমার পাশে যে খালি জায়গাটা, দুই তিনজনে খাটতো বাই দিকে, এত ভয় পাইছি। হাসি দিছে খুব কর্কশ বাসায়, অর্থাৎ হাসিটা তার বয়সের সাথে ম্যাচিং খায় না, হাসিটা খুবই আস্তে দিয়ে আমার চোখটা আমার দিকে চাইছে করে মনে হচ্ছে যে দুইটা গাড়ি ক্রসিল, একটা গাড়ি এদিকে ফস করে লাইট মাইরে আবার আস্তে ফিরে নিবে লাইট, এরকম একটা লাইটিং দিচ্ছে। দেওয়ার পরে আমি আল্লাহ আকবর করে জোরে চিকলাম দিয়ে সেন্সেন্স দিয়ে খাটের থেকে নিচে করে দেয়, টেনশন যে হয়ে যায়। আমার একটা মাত্র দরজা, আর কোন দরজা নেই, পাশের রুমে সবাই সজাগ হইয়া, আমি তো আবার আর কিছুই বলতে পারবো না, পরে সেই ঘর থেকে সানসেটের উপর দিয়া আমার রুমে এসে দরজা খুললাম, মাথায় সানি সানি দিয়ে আবার সুস্থ করে, পরে বললো অবস্থা কিছু অবস্থা, তাহারা বলার পরে আমরা সবাই প্রত্যেক খাটের ওই যে স্ট্যান্ডের নিচের যে পাড়া বলে খাটের মধ্যে মোটামুটি যে সাইজের একটা ব্যাং ব্যাং, এটা আপনার কুনি ভাঙা না, মানে আমরা তো গ্রাম অঞ্চলে বিভিন্ন কালারের ব্যাং, কালারটাই ডিফারেন্ট, অন্য কালার টাইপের এই ব্যাংটা, অর্থাৎ এত বড় ব্যাং আমার রুমের ভিতরে আসা পসিবল না, কোন অবস্থাতেই সম্ভব না, দরজার নিচে দিয়ে আসা, অন্য কিছু আসতে পারবো
না, মানে এত ছোট জায়গা।
তারপরে আমার রুমের ভিতরে আবার একটা গুয়া গাছের একটা লোলের মতো লাগি খাই আনতেছিলাম, আব্বাই জিনিস বুঝতে পারছে যে জিনিসটা কি, আব্বাই দেয় নাই, তারা এখানে বসে কথা বলতেছে দরজা খোলা, ব্যাং যে কোন দিকটা বাড়িছে এই কথাটা তো বলার আধা ঘন্টা এক ঘন্টা পরে ফজরে আজান দিছে, পরে আর ব্যাংটা বিশ্রয় পাই নাই। পরের দিনের থেকে দুই তিন দিন জ্বর ছিল আমাদের এখানে, কাদির দাদা নামের এক কবিরাজ আছে, তার কাছ থেকে জ্বর করলাম, মোটামুটি সুস্থ হইলাম।
আচ্ছা, আমি একটু এখানে কয়েকটা জিনিস আমার একটু কনফিউশন হয়েছে, আপনি যখন বলছিলেন কাকটা দেখছেন, এরপর হঠাৎ করে আবার নিঃশ্বাস, মানে মানুষের নিঃশ্বাস,
মানুষের নিঃশ্বাস, গরম একটা নিঃশ্বাস আমার খুব গাড়ির কাছে, আমার
কোন বাচ্চাগুলোর কথা বলছি,
ওই যে 2007 সালে আমি প্রথম যে ঘটনাটা বলছি শ্মশানঘাটে, আমার যে রাস্তা দিয়ে বাচ্চাগুলো আমার আমার পা বেয়ে উপরে উঠতেছিল,
ওই বাচ্চাগুলো
সেম বাচ্চা।
আচ্ছা,
একটা বাচ্চা আমার এইখানে শ্বাস ফলাইছে, কারণ আমি দেখাই
আর ওই কাকেরও আর কোন অস্তিত্ব
না, আমি যখন কাকটাকে দিল দিমু আমার হাতে, কিন্তু রিমোটটা নিছি বাম হাতে, এমন সময় আমার না যখন আমার না শ্বাস পড়ছে, আমি নিজে নিজে বামকে আগে এদিকে দেখে লিখি আছে, এদিকে তাকাই দিয়ে অবস্থা, আল্লাহ আকবরকে শিক্ষা দেন।
আচ্ছা,
এই এই বাচ্চাই আবার আমি দেখি 2013 সালের শেষে,
আবার
আবার একই বাচ্চা। আরেকটা ঘটনা হচ্ছে যে গ্রাম অঞ্চলে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা দেয় না, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম, তো সাধারণত মাগরিব পর্যন্ত খেলাটা যেটা এটা খেলায় মাগরিবের পরে যে কোনো একটা শিল্পী নিয়ে গান করায়, তো মনির খান ছিল, চন্দ্রলতা গ্রাম গাগটি ইউনিয়ন কাপাস থানার ভিতরে, আমার থেকে একটু দূরে আর কি, 10-12 কিলো হাইটে গেলাম, অত্যন্ত অঞ্চলে 9:30 দিকে ফাংশন শেষ হয়েছে শিল্পীদের গান গাওয়া, আস্তে আস্তে 11টা বাজে, তো ওই যে জায়গাটা বৈশা আমি জাহাঙ্গীর আরিফ যে নিচের অংশ নাই, যে লোকটা দেখলাম কবরস্থান থেকে আসলো এই জায়গায় আসছে, কথা বলতে বলতে আসছি, হঠাৎ করে আমরা ছিলাম 6-7 জন, আরিফ ছিল, জাহাঙ্গীর ছিল না, যে প্রথম আর বাকি যে রেহারা আমগর জুনিয়র ওর সাথে পরিচয় হয়েছে অনুষ্ঠানে যাই, আসার সময় একসাথে আসছি, যে এক এলাকায় আসছি, দুইজন দুইজন করে মোটামুটি লম্বা লাইন হয়েছে 8-10 জন, সবাই যার যার কথা নিয়ে ব্যস্ত, আমি আর একটু নিরবতা, তো ওই যে আমি বলছিলাম না যে ঘটনা যে পিছনে যে কবরটা ছিল আমাদের একজন পীরের কথা মাদার হবে, স্যার কবরটা পাস করি নাই, কবরের মাঝামাঝি কবরটা পাশে আমি আমি কাছাকাছি হঠাৎ করে দেখতেছি কবরের পাশ গিয়া একটা কলা গাছের পাশ থেকে সেই বাচ্চাটা, আমি বাচ্চাটা নিয়ে কিছু যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমার রুমের ভিতরে দেখা বাচ্চা প্লাস শ্মশান ঘাটে দেখা বাচ্চার এই বাচ্চা সেম বাচ্চা, বাচ্চাটা এভাবে হাত দিয়ে রাখে, আমি কিন্তু হ্যাঁ আমি দুই তিনবার প্রত্যক্ষ করে সামনাসামনি ওই আমার ভিতরে ভয় মোটামুটি চলে গেছে, শক্তি পাইতেছে যেহেতু আমি আর আট দশ জন লোক আছে কিছুই করতে পারি না আমার এরকম বিশ্বাস। তখন আমি আর কি বলতেছি যখন আমি খুব ভালোভাবে জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করি, তখন ভাই বিশ্বাস করবেন না বাচ্চাটা এমন ভাবে একটা বাউতি আছে না, মানে গাড়ি একটা গাড়ি আরেকটা গাড়ি এক্সিডেন্টের হওয়ার অবস্থায় যেমন পাঁচ কাটায় চলে যায়, আমাদের ঠিক এইভাবে পাঁচ কাটা, এবং পাঁচ কাটা আমার দুজনের থেকে সামনে যে লোকগুলো আছে একটা লোকের থেকে আরেকটা লোকের দূরত্ব এক দিক গ্যাস এত ছয় ইঞ্চি পাশাপাশি যেটা সেই ছয় ইঞ্চির ভিতর দেওয়া বাচ্চাটা যায় কিন্তু তাদের শরীর লাগে না, না না তারা টের পাইতেছে, তারা লক্ষ্যই নাই হারা ঠিকই কথা বলতেছে। আমি জিনিসটা নজর
ছয় ইঞ্চি একটা ফাঁকা দিয়ে একটা বড় সড়ো বাচ্চা
যখন তার মুখের দিকে তাকাইছি না, আমার অনেক হিজড়া টাইপের মায়ের দিকে তাকাইলে দেখছেন না মুখের কিরকম একটা মটকান মারে, এরকম একটা বিশ্রী একটা মটকান তার হাতও বাইর করে না, এভাবে রাখছে না পুরো
মানে
এভাবে
রাখছে এভাবে
গুঞ্জে রাখছে আর ঠ্যাং দেখে। তো আমি ঘুরাঘুরি, তখন আমার শরীরের কাটা খাড়িয়ে গেছি, আমি খুব শক্তি সঞ্চার করলাম কি সাথে লোক আছে কোনো প্রবলেম নাই আমি ভয় পাবো না, এবং হ্যাঁ করতে বলতে গেলে উদয় হয়ে যাবো আমি জিনিসটা আমি দেখবো যে কতটুকু আমাদের পিছনে যায়,
মানে আপনি হচ্ছে না দেখার ভান করে
ভান করে হ্যাঁ আসতেছি আবার আরেকের সাথে টুকটাক কথা চালাইতেছি এই বাচ্চাটা নিয়ে, যেমন হ্যার কথা কই হ্যাঁ সামনে জায়গা
বাকি লোকগুলা টেরি পাচ্ছে না,
হ্যাঁ সবাই বাচ্চা একটা আছে হ্যাঁ বাচ্চা রূপনের পোলা ওই যে আমি যে প্রতিবন্ধ কিন্তু হ্যাঁ ঠেঙের দিকেও ফলো করতেছে না, তারা অর্থাৎ যে মনির খান আসছে
আমার
ভিতরে কিন্তু জিনিসটা আস্তে আস্তে যখন ওই যে মায়াটা বিষ খেয়ে মরছে খবরটা ফাঁসছে না মুসলিম তাহার একটা মোটর বলে আর কি পানি শেষ কম পাম্পের না এসে করে তখন দিয়ে সামনে বাড়ি আমি এইবারে যাই জীবনে জিনবুদ ধরি নাই আজকে বেরোলাম সিদ্ধান্ত নিয়ে আমি পকেটটা আটটা বাড়ি করছি পিছনটা ফাঁসফিরা থারবা দিয়ে গারো ধরুন যে মন মানি সে কথা নিয়ে হাতটা বাড়ি করলাম, হঠাৎ করে ঘূর্ণিঝড় তুফান টুফান আসলে যেরকম শব্দ আমার তিন চারটা গাছ ভাঙলে আমাদের ব্যাংক আছে আম গাছ কলা গাছ ভাঙলে দো সবাই অবাক করে তৈরি আছে কি ব্যাপার
কিসের শব্দ
কিসের শব্দ আমি তো বাচ্চা দেখবো বাচ্চা তো নাই আমি তো এটা বাচ্চা না ধরতাম গেছিলাম এই অবস্থা আমরা গেছি এক সব ব্যাংকে সিঙ্গেল হয়ে যেতেছে সবার চোখের সামনে ভাই এই যে আর ছিল বলছিল আজকে আসলে দুইটা ঘটনা প্রত্যক্ষ দোষী হিসাবে থাকতো এই যে আমার
আপনার তিন নম্বর ঘটনা কি বলবো এতগুলা মানুষের সামনে এই ঘটনা তখন আপনারা রাস্তায় যাচ্ছেন
সন্ধ্যা দেখে আমরা বাসার দিকে
আচ্ছা বাসার দিকে
হ্যাঁ বাসার দিকে আসতেছি
তখন এইটা একটা মানে অভিনব ব্যাপার আমি আজকে পাইলাম যেটা হচ্ছে যে দেখ উনি কিন্তু বুঝতেছে যেহেতু উনি আগে দেখছে কিন্তু বাকিরা কিন্তু আসলেই ভাবতেই পারে এলাকার একটা অ্যাবনর্মাল ছেলে হাতে ঘোরাঘুরি করছে
আমাদের এখানে একটা বাচ্চা আছে এরকম প্রতিবলী মানুষ
আচ্ছা আচ্ছা
গোসল টোসল না করলে 15-20 দিন একটা গন্ধ করেন এরকম একটা গন্ধ আমি ফিল করছি আরই ফিল করছি আর ফিল করে না।
তো নাজির ভাই তিনটা ঘটনা শুনলাম আমরা, তিনটার মধ্যেই সেই বাচ্চাটা কিন্তু
বাচ্চা তিনটা হ্যাঁ
তো আপনার মানে ওই যে শ্মশান ঘাটে তখন কি আপনি কোনো ভুল করেছিলেন কোনো
শ্মশান ঘাটে ভুল বলতে ভাই 2007 ঘটনা 2006 আমার একটা ফ্রেন্ড ছিল হিন্দু ওই শ্মশান ঘাটেই তাদেরকে
দাহ করা হয়েছে
পুরানো হয় হ্যাঁ আপনার শ্মশান ঘাটের পাশে গোস্বাব একটা নদী বলে খুব নাম করা নদী গাজীপুর ডিস্ট্রিক্টের মাঝে ওই নদীর মাছ খুব বিখ্যাত ব্রহ্মপুত্র নদী আর কি আমরা গোস্বাব নদী দেখি আর কি বিখ্যাত হাজার হাজার জেলে জীবিকা নির্বাহ করত নদীর বুকে জালতে না এই নদীর পাশে একটা বট গাছ আছে বট গাছের নিচে একটা মন্দির আছে এই মন্দিরের মাঝে আমি পূজাত গেছিলাম আর
কি মন্দির এটা
এটা মন্দির হয়েছে আপনার রাধা মন্দির বলে আপনার গোস্বাব যেই স্থানীয় হিন্দুরা আছে তারা নিজেরা এটা করে লইছে নতুন করছে মন্দিরটা বেশি দিন হয় নাই আগে বট গাছ ছিল আগে মেলা টেলা যেমন হিন্দু রিলেটেড মেলা আছে না
বৈশাখ মাসে বা এই ধরনের মেলা
এই মেলাটা হইতো না পাশে এই ছেলে অঙ্কুর করে না পাঁচ পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ছি পরে মাদ্রাসা নিয়ে গেছি তাই মনে হয় আনুমানিক এইট নাইনে পড়ে বুদ্ধি উড়াইতে আছে নদীর সাইডে, খুবই বাতাস। গুড্ডিটা গিয়ে ওই মন্দিরের পাশে একটা বট গাছ আছে, খুবই পুরানো বট গাছে যে গুড্ডিটা বাজছে।
ঠিক
আছে, গুড্ডিটা বাজার পর এই গুড্ডিটা ফাটতে গেছে, পয়রা ডালা ডালা আমাকে বাড়িছে, আর সাপিয়ে নগদে মনে মাতামতো সব কিছু
নামাতে গিয়ে তার ওই যে কাঠ কোনো একটা ডাল ভেঙে পড়ে তার মাথায়।
শুনছি, শুনে গেলাম। তবে আসলে ভাই পুরানো রিয়াটা যে বেডে অনেকে শখ করে দেখে, আমি কিন্তু ওই দিন এখানে বসে দেখছি। তারে আমাদের বাসার থেকে যে একটা কালো টাইপের একটা চাদর দিয়া, এটা বিপদ হয়ে গেছে,
চাদর দিয়ে ঢেকে
ঢেকে ঢেকে বন্ডা সন্ডায় দিয়ে উঠছে। শ্মশান ঘাটে নিয়ে ফোড়াটা দিতে ছিলাম, আসরে রাজন পর্যন্ত ছিলাম, দেখতাম আর কি। লাশ নাকি ফোড়া দিলে উপর উঠতে পারে একটা বেশি আর
কি,
ফুল্লা যায় এসে তো দেখি তো আমার বাসের নামে বাজার করছে জালাল মার্কেট, দক্ষিণ একপাড়া জালাল মার্কেট, সাড়ে নটা বাজে বাজারে লাশ মাতব বসে ফেসবুক টিপতেছি। ধূমপান করার অভ্যাস আছে তো, ধূমপান শেষ, ফেসবুক টিপা প্রায় শেষ। এখন 11:20 কি 45 বাজে আমি ফিরবো, হাতের ডান পাশে রাস্তার পশ্চিমে একটা জাম গাছ, জাম গাছ বেয়ে ওই যে অঙ্কুরকে যে কাপড় দিয়া আমাদের লাশটা আইনা পোড়া দিছে, ওই কাপড়টা কিন্তু পোড়া দেয় নাই, কাপড়টা কিন্তু ওই আর কবরের ওই যে পোড়া দিয়ে আবার ওই যে পানির একটা কলস টলস দেয় এটার উপরেই রেখেছে। এদিনটা ছিল কিন্তু জোস্না রাত, চক্র সব দেখা যায়, পড়ার পরে একদিক দিয়ে ভয় পাইছি আর একদিক দিয়ে পাইছি,
কিন্তু এই কাপড়টা যে সেই কাপড়টা
না, আমার দেখা মনে হয়েছে যে কাপড় সে।
আচ্ছা,
কিন্তু কিভাবে আমি সন্দেহ করছি, কাপড়টা দেখা আরেকটু ঘুরছি, সিদ্ধান্ত নিছি যাই হোক আমি জামা থাকবো না। ঠিক আছে, এইখান থেকে বাজার দেখা যায়, বাজারে আমরা টেলিভিশনের শব্দ শোনা পাই, পিস্তলের টেলিভিশনের শব্দ। তা আমি ঘুরছি, ঘুরে দাঁড়াইছি হাঁটি, আমার ঠিক পায়ের কয় ইঞ্চি পিছনে এই কাপড়টা আবার চক করে পড়ছে, এবার একটা বাতাস, যদি বড় একটা কাপড় নিচে পড়ে তো বাতাস লাগবে, বাতাসটা মাংস পচার গন্ধ, ওই যে আমি যে
গন্ধটা
আমি নোটিস করছি সেম গন্ধ। ভাইয়া বিশ্বাস করবেন না, এই যে ভাইয়া আসলে যার কাটা করে গেছি, আমি আমি কাপড়টা দেখার পরে ওনার তো বাতাস তাতাস কিছুই নাই, সুন্দর করে না উপরে উঠছে, আমার কুম্বরের মধ্যে একটা প্যাঁচ দিয়া, আবার কুম্বর দিকে ইয়ে ওরা একটা আডেঙ্গা গাছ বলে খাল ভাড় আছে না, খাল গাছ দিয়া উঠছে বাতাস গতিতে, গাছটা ভাঙ্গা সিরা ফাইরা নিয়ে একদম একটা বিল আছে, ওই বিলের দিকটা একদম অনেক দূরে গেছি, যে আমি আমি জায়গায় ছিলাম, অর্থাৎ কাপড়টা আমার
একটা দিয়ে গেছে,
খুব গন্ধ দৃষ্টিগন্ধ, তখন যখন যায় আমি দৌড় দিচ্ছি, চিৎকার দিয়ে দৌড় দিচ্ছি, কইটা আমার হাঁটু ছিঁড়া লাগছে, আমার লুঙ্গি ছিঁড়া লাগছে, বাড়ির দিলাম, আমি তো মাছ মাছ টাছ খাই নাই, নিজের রুমের ভিত্তি অনেক কিছু প্রত্যক্ষ করি, জিনিসটা শুধু আম্মার সাথে শেয়ার করলাম, আমার খুব বাবাজি বললো রাতে 3টার দিকে শুরু হইলো জ্বর কাকে বলে, আমি নিজে একজন গ্রামীণ ডাক্তার ফার্মাসিস্ট না পাক দেখেছি 3 দিন কোনো কাজে না, চতুর্থ দিনের দিনে জ্বর ক্লাস ব্যথা, তাই নখ থেকে মাথা উঠছি, চরম ব্যথা, ট্যাবলেট খেলাম সারে না, অনেক কিছু করলাম, নৈশিয়া মুনওয়ারদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলাম, এই যে চুমাইছিন জ্বরের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে আমার দোকানে আছে, খাইলাম কোনো কাজে না। 15-20 দিন পরে মায়া রাব্বা আমার এই মালানা আব্দুর রাজ্জাক সাহেবের একটা মেয়ে আছে, ওনার আবার কবিরাজি করে ওনার কাছে নিয়ে গেছে, যাইতে মন চান অথচ অসুস্থ, যে হোক আমার নিজে নিয়ে গেছে, আমার কারেন্ট ধরে জানলো, একটা ফানি পরা দিল, একটা সুতা পরা দিল, দেওয়ার পরে বাড়িতে আসছি আমার 8-9টার দিকে আলহামদুলিল্লাহ, যেই জায়গায় আমি 15-20 দিন বিছনায় পড়া ছিলাম, আমি বিশ্বাস করি কবিরাজ সত্য এবং জিনবুত সত্য, জিনবুতের কোনো অবস্থাতে ডাক্তারটা কিছু করতে পারবে না, আমি নিজে আর তোমার এই যে সুতাটা দিছিল বলছিল মিনিমাম 1-1.5 মাস রাখার জন্য, 1.5 মাস হয় নাই, আজকে এই সুতাটা আমি এখানে আসার সময় আমার গলা থেকে গায়ে আর আমার এই গাড়িটা নষ্ট হওয়ার জন্য বলছি আমি এখানে এসে, আমার মনে হয় এখানে তৃতীয় শক্তি চায় না। আর আমার রুমের ভিতরে আর একটা জিনিস মিস করছি, একদিন বাবি রমজান মাসে বাবি খাইতে বসে, বাবি আমি দেখতেছি পাক বড় খাইতে বসে, গ্রামাঞ্চল এক রুম তার খাই না আলাদা রুম, আমি বাবিরে দেখতেছি খাইতে বসে, বাবি ছোট ভাই আমি আগে একটু খাই আগে আসা বসে, আইসা বাইরে গিয়ে একটা দিদি খেয়ে রুমে গেছি, রুমে গিয়ে শুয়েছি, আমি তো একটু পরে তো আব্বাই ডাহাডাই করবো দরজার লক করতাম না, দরজা মেলাই বাবি কিন্তু এই করে খাইতেছি, শুয়েছি শুয়েছি করে আমার আলনা শুয়ে পড়ছে বাবি দাঁড়িয়ে গেছে, সাথে সাথে আমি বারিন্দাটা এই করে গেছি, বাবি খাইছি, অবাক আমি অবাক, সেদিন মায়া করে আমার কইতেছে ও এর আগে একটা তাবিজ আনছিলাম আমাদের ইয়া তাবিজ দাদা বলছি না তাবিজ একটা তাবিজ নিলে এই তাবিজ তো প্রায় এক থেকে দেড় বছর পরে শেষ এবার যেই ট্রিটমেন্ট গুলোই করছি ট্রিটমেন্ট গুলো শেষ হয় আবার শুরু হয় আমার সাথে কথা
My goodness, মানে ওনার একটা ব্যাপার কিন্তু দেখ উনি কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য জিনভূত উনি মানেন
মানে ভয়
আপনারা শুনছেন ডর এবিসি রেডিও এফএম 89.2 আমি আর জি কিপিয়ার রয়েছে আপনার সঙ্গে আজকে ডরের একান্নতম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব দুর্জ রাহাত এবং আকাশ এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক ঘটনা প্রিয় শ্রোতা আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন বাতিটি অফ করা আছে জানালাটা হালকা করে খোলা রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয় সেটার অস্তিত্ব টের পান কিনা ছোট্ট একটা বিরতির সময় হয়েছে আবারও রাত 12:06 ফিরব এবং গভীর রাত মানেই ভয় ডর স্বাগত ডরে কিভরিয়া রয়েছে আপনাদের সঙ্গে শুনছেন আমার অনুষ্ঠান ডর এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান আজকে ডরের একান্নতম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব দুর্জ রাহাত এবং আকাশ আমরা মনে করি যে বাংলাদেশের একমাত্র ভৌতিক অনুষ্ঠান রেডিওতে যেটা পরিবেশ নির্ভর অনুষ্ঠান ভয় পাওয়ার জন্যে ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দিই যে ঘটনা আপনার সামনে ঘটছে দিনের আলোতে তার চাইতে অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায় কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো তোতনা সৃষ্টি করে না কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চু নিবিড় ঠান্ডা একটা পরিবেশে আপনাকে ধ বানিয়ে দিতে পারে সেরকম কিছু ঘটনা আমরা শুনছি আবারও ফিরছি ডরে আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমি আরজে কিবরিয়া ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম ডর উনি কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য জিনভূত উনি মানেন হ্যাঁ এই কথাটা হয়তো অনেক শ্রোতা বন্ধুর মাথায় ঘুরতে পারে মানে যেহেতু আপনারা ডরের মতন একটা প্রোগ্রামে এটা শুনছেন এবিসি রেডিওর মতন নাম করা একটা রেডিও স্টেশন শুনছেন আপনারা এখানে যাই শুনবেন তাই আপনাদের কাছে অনেক সত্য মনে হতে পারে বাট একটা কথা ঠিক উনি কিন্তু অনেক যাচাই বাছাইয়ের পরে সব রকম চিকিৎসা যেভাবে উনি ওষুধের নামগুলো বলেছেন নাপা থেকে শুরু করে অ্যাজিথ্রোমাইসিন পর্যন্ত সব ট্রাই করার পরে যখন যায়নি তখন কিন্তু তার বিশ্বাসটা কাজে লেগেছে ওই কবিরাজের চিকিৎসায় এবং ওই বিশ্বাসটা কিন্তু 50% তাকে ঠিক করেছে বাকি 50% হয়তো বা সেই কবিরাজের
বিষয়টা আর মানে এই বিষয়গুলো আমরা কেন বারবার বলি কারণ কবিরাজ সত্য উনি কথাটা বলেছে যদিও আমরা কথাটার সাথে একমত না টোটালি এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার এটাতে এবিসি রেডিও কিংবা ডট টিম এটা কখনোই আমরা এগ্রি করি না প্রথমে আমরা সবসময় প্রিফার করি আপনার কোন অসুখ হলে আপনি প্রথমে ডাক্তারের কাছেই যান তারপরে কি করবেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন আপনি নিজে পার্সোনালি কি করতে চান বাট আমরা কখনোই এই সত্যতা বা এটা আমরা মানে জাস্টিফাই করছি না
মানসিক অবস্থান চিন্তা করে চিকিৎসা করা হয় ফর এক্সাম্পল একটা লোক ভয় পাচ্ছে সে বিশ্বাস করে না যে ডাক্তার তাকে সারাতে পারবে অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃত ভাবেই কবিরাজকে নিয়ে আসা হয় কারণ তার বিশ্বাস কবিরাজ বললে চলে যাবে ওটাও কিন্তু একটা চিকিৎসা অবশ্যই সেই কবিরাজ অবশ্যই একজন ট্যালেন্টেড মানসিক রোগের বিশেষজ্ঞ এবং সে তার সিস্টেমে ওই রোগটা
মানসিক চিকিৎসায় সে দিয়ে থাকে সেটা হচ্ছে কবিরাজি নামে হয়তো এটা চলে আসে যাই হোক এটার আমরা আবারও বলি যে এটা আমরা কোনোভাবেই এই বিষয়গুলোকে জাস্টিফাই করছি না কোনোভাবেই
তবে কারোর সাথে যদি এ ব্যাপারে পজিটিভ কিছু ঘটে সেটাকেও আমরা জাস্টিফাই করতে যাব না।
রাইট, সেটাই, পজিটিভ কিছু যদি ঘটে থাকে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা আদৌ পজিটিভ কতটুকু ঘটেছে এটা আসলে আমরা যেহেতু দেখি নেই তো আমরা সেভাবে বলতেও পারছি না, আমাদের কাছে প্রুফ যেহেতু এটা নেই। তো আমরা এই বিষয়টা প্লিজ আবারও বলি যে ডরে শুনে আপনি অন্ধভাবে কোনো কবিরাজকে বিশ্বাস করতে যাবেন
কখনোই না। আমার কথা হলো যে আপনি আগে চিকিৎসাটা করান, তারপরে আপনি যা ইচ্ছা তাই করুন, ওইটা পরের ব্যাপার। চিকিৎসায় যদি কাজ না হয়, ঠিক যেমনটা খুব বুদ্ধিমানের মতন নাজিব ভাই করেছেন, আগে উনি নিজের মতন করে চিকিৎসা করার চেষ্টা করেছেন, ওষুধ খেয়েছেন, তারপরেও যখন যায়নি তখন উনি একটা অল্টারনেটিভ পথ বেছে নিয়েছেন।
আসলে আরেকটা বিষয় একটু হয়তো আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলছি, কারণ এটা কথা বলা দরকার আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো আর্থ সামাজিক প্রেক্ষাপটে দেখা গেছে যে অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন টেস্ট করানো, এটা একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। তো দেখা গেছে যে অনেকের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব হয়। তো কবিরাজের কাছে গেলে দেখা গেছে কবিরাজ এমন কিছু কথা আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো রোগের চিকিৎসা আছে 100% নিরাময়, এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞান যেখানে ক্যান্সারের মতো ওষুধ এখনো ঠিক করতে পারছে না, সেখানে তারা মানে একদম নিশ্চয়তা দিয়ে দিচ্ছে যে আপনি গেলেই সমস্ত কিছু হয়ে যাবে, এটা ভাওতাবাজি ছাড়া কিছুই না।
অনেকেই এই ভাওতাবাজিটা করে, আপনি যেমন ডাক্তারের ক্ষেত্রেও আপনি ভালো ডাক্তারদের কাছে যান, সেই ক্ষেত্রেও একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ আজকাল কিন্তু বাংলাদেশে পোস্টারও থাকে যে 1 বছরে ডাক্তার হওয়া যায়।
রাইট,
তো আপনি কি বিশ্বাস করবেন, আপনার বোধ বুদ্ধি থেকে বুঝে বিশ্বাস করবেন, আর আমার আর সুমনের এত বড় লেকচারটাকে ক্ষমা করবেন। যাই হোক, আমরা আর এদিকে না যাই। নাজিব ভাই, আপনার যে ভাবির ঘটনাটা আপনি বললেন যে আপনি এসে শুয়েছেন, খেতে দেখেছেন আপনার পাশ থেকে চলে গেছে, মানে আপনার জায়গায় আমি হলে তো মনে হয় তখন চিৎকার করে উঠতাম।
কেমন হয়েছে যে আমার বাবি মনে হয় আমার এলোমেলো কাপড় গুলো আল্লাহ মনে হয় ভাস কইরা
দেখছিল
যে সে খাচ্ছে।
আমি খাওয়াটা 20 মিনিট আগে শেষ করে, আমার একটা স্মোকিং এর অভ্যাস আছে, আমি জিনিস দেখার সাথে সাথে বের হয়ে যায় আগের সাথে শেয়ার করলাম। ভয় পাইলে আপনার যখন আমি নিজের মানসিক ভাবে একটা ভয় পাই, শরীরের কাটাতে দেখার জায়গা বোবার মুখ পরিচিত দিয়ে দেখা, তখন শরীরটা খুব উইকনেস মনে হয়, তখন আমি আমার বিশ্বাস কিন্তু এই পানি পড়া খুবই রাষ্ট্রপতি এইগুলো আমি বিশ্বাস করি।
মূল ঘটনা সেটা আমাদের নাজিব ভাইয়ের লাস্টে যে কথাটা বেড়ে যাচ্ছে যে উনার বিশ্বাস আসলে এইগুলাতে, উনার মনে হয় যে একটা ওষুধের চেয়ে একটা কবিরাজের পানি পড়া হয়তো উনাকে বেশি সুস্থ করে।
সব ক্ষেত্রে না,
আবার কোন এক মহাপুরুষ বলেছে না, বিশ্বাসে মিলায় বস্তু দরকার। তো এটা নিয়ে আর আলোচনা আমরা না যাই, আসলে যার যার বিশ্বাস তার তার কাছে। আর যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম নাজিব ভাই, এই তো শুনলাম আপনার 4টা ঘটনা।
তো ওকে, এই ছিল নাজিব ভাইয়ের যে 4টা ঘটনা আমরা শুনেছিলাম ডট টিমের কাছে, এক এক করে শোনা হয়ে গেল। আশা করি যারা শুনেছে তাদের কাছে বেশ ভালোই লেগেছে।
রাইট, আজকে অবশ্য যারা শুনেছে তারা একটু ধাক্কা মতন খেতে পারে, কারণ আমরা হঠাৎ করেই গল্পে ঢুকে গিয়েছিলাম একদম শুরুতেই, কারণ আমরা ফর্মালি গল্প শুরু করার আগেই, ঘটনা শুনতে চাওয়ার আগেই আমাদের এই যাত্রায় আসার পথে নাজিব ভাইয়ের সাথে যেই ঘটনা ঘটে গেছে, ওই ড্রাইভার পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত নতুন করে লাগানো পার্টস কিভাবে নষ্ট হয়। এবং রাজীব ভাইয়ের ধারণা যে উনি আজকে যে ঘটনাগুলো আমাদেরকে বললেন, কোন একটা তৃতীয় শক্তি চাচ্ছিল না সে আমাদের সাথে এই যাত্রায় আসে ডরের জন্য। তবে আজকে আপনাকে বলি, ওই তৃতীয় শক্তিকে কিন্তু ডর এবং নাজিব ভাই মিলে হার মানিয়েছে। আপনি এসেছেন, আপনি বলেছেন, আপনার ঘটনা সবাই জানবেও। অনেক ধন্যবাদ আপনাকে নাজিব ভাই।
ওকে, আপনাদেরকে ধন্যবাদ।
ওকে, ডর চলছে এবং সেই সঙ্গে একের পর এক দারুণ কিছু ঘটনা আমরা শুনছি। তো সেই ধারাবাহিকতায় আরো একজন বন্ধু আছে আমাদের সঙ্গে, যার কাছে কিছু ঘটনা রয়েছে যেটা আমরা ডর টিমের কাছে জেনেছি। চল রেহান, আমরা চলে যাই ওনার কাছে। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার, আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার পুরো নাম?
আমি এসএসসিএ করতেছি, আমি থাকি হচ্ছে আপনার ধানমন্ডি শঙ্করে।
ওকে,
আর আমার গ্রামের বাসা হচ্ছে মানিকগঞ্জ।
মানিকগঞ্জে?
বাট আমার মানে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটছে হচ্ছে আপনার আমার ফ্যামিলি, আমার বাবা হচ্ছে স্কুলের টিচার, তো সেই ক্ষেত্রে আমার বাবা থাকাই হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে ঢাকা নবাবগঞ্জ।
তো ঘটনাগুলো
ওইখানে
নবাবগঞ্জে ঘটেছে। ওকে, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে একদম সরাসরি ঘটনার দিকেই যাই। যে প্রথমে কোন ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি আপনার?
সে আমার নিজের সাথে ঘটে যাওয়া একদম ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আমি সেটা আর কি মানে।
প্লিজ তাহলে আমরা এটা দিয়ে শুরু করি।
আচ্ছা, আমার ঘটনা হচ্ছে 2014 সালে, এটা হবে আপনার নভেম্বর কি ডিসেম্বরের দিকে, আমার এক্সাক্ট মনে করতে পারতেছি না। তো আমি আমার মানে রাতে কথা বলার খুব হ্যাবিট, আমার সাথে আমার ছোট ভাই ঘুমায়,
মানে ফোনে,
হ্যাঁ
ফোনে আপনি পার্সোনাল কিছু কথাবার্তা বলেন, ওকে,
মানে ছোট ভাই থাকি এই জন্য ওরও ঘুম ডিস্টার্ব হবে, আমি কি করে রাতে মানে ছাদে যাই কথা বলি, আমাদের তার আগে বাসাটাই এটা বলিনি, আমাদের বাসা হচ্ছে একতলা, বাসা ঢোকার জন্য রাস্তায় ছোট একটা গলি আছে, তার পাশে একটা টিনের ঘর আছে লম্বা, তো টিনের ঘরটা আপনার ওই চালটা আমাদের ছাদের সাথে একদম লাগানো আর অ্যাঙ্গেল করা, আমি কথাটা বলি হচ্ছে আপনার ওই ছাদের যে লাস্ট রেলিং ওইখানে পা দিয়ে টিনের উপরে শুয়ে সে কথাটা বলি, রেগুলার আমি এভাবে কথা বলি আর কি, প্রায় প্রতি রাত্রি দেখা গেছে যে দুইটা তিনটা আড়াইটা এরকম বেজে যায় কথা বলতে, আর আমার ওই যে টিনের ঘরটা ওইটার পাশে দুটো তাল গাছ আছে আর ওইখানে বেশ অনেকগুলো গাছ আছে, তো ওই তাল গাছ নিয়ে এর আগে অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমি কখনো নিজের চোখে দেখি নাই বলে বিশ্বাস করি নাই যে এরকম ঘটনা হতে পারে, তো যাই হোক আমি ঘটনাটা বলি, আমি ওদিন রাত্রে কথা বলতেছি, কথা বলতে বলতে তো প্রায় রাত আড়াইটা তিনটা বাজে, এরকম টিনের উপরে শেষে কথা বলি শীতের দিন, এমনিতে সাউন্ড মানে শব্দ সবাই যখন ঘুমায় যায় খুব কম হয় আর একটু শব্দ হলে ওটা খুব জোরে বোঝা যায়,
জোরে বোঝা যায়
শীতের মধ্যে দেখা যাচ্ছে 10টা বাজে সবাই ঘুমায় যায় গ্রাম এলাকা যেহেতু, তো এরকম হঠাৎ করে মানে আমি অ্যাঙ্গেলের এই পাশে শুয়ে গেছি টিনের, ওই পাশে শব্দটা হয়, তো আমি ভাবতেছি যে শব্দ হতেই পারে স্বাভাবিক, রেগুলার কুক পাখি থাকে বা আপনার ভুতুম পেঁচা যেটা বলে অনেকে কুক পাখি চিনতে পারবে না, তো ভুতুম পেঁচাটা মাঝে মাঝে শুনছি, তো যাই হোক তো এইরকম ওই দিন আমি কথা বলতেছি তো ওই পাশে মানে হাঁটার শব্দ হয় কেমন জানি টিনের উপরে, তো ফার্স্টে খেয়াল করি না মানে কেয়ার করি না, পরবর্তী যাই দেখেছি বিড়াল, ভালো বিড়াল, তো পরে বুঝতে থাক বিড়াল হাঁটতেই পারে গাছে উঠে যেহেতু, তো পরে আসে শোয়ার পরে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো যে বিড়াল হাঁটতে তো পায়ের শব্দ হবে না, আর এমন ভাবে হাঁটে আপনি বিষয়টা খেয়াল করেন ভাইয়া যে মানে খুব সাউন্ড হয় না বিড়াল, অনেকেই তো বলেছি বিড়ালের মতো হাঁটিস কেন, তো যাই হোক আমি ভাবলাম বিড়াল হাঁটতে এরকম সাউন্ড হবে কেন, একটা হাতের টিমের উপরে একটা পা দেয় ভর করে মানে একটা একদম মানে মনে হয় যে একটা পাটা জোরে পড়লো আর কি, মানে কেমন একটা ভয় ভয় লাগে, তো যাই হোক আমি কথা বলতে থাকি, তো ও কথা বলতে থাকি দেখে আমার জিনিসটা কম মানে ফিল হয় ভিতরে, আর ওই পাশ থেকে মানে বলি না আমি যার সাথে কথা বলতেছি যে এরকম হইতেছে, তো ধীরে ধীরে যখন এরকম হয় তো আবার দেখি সাউন্ডটা বাড়ে, আমি ফার্স্টে যে তারাই দেখি ফার্স্টে চলে গেছে, সেকেন্ড টাইম যখন যাই তখনও দেখি যে মানে এরকম বিড়ালটা আবার আসে ওখানে, তখন একটু ভয় ভয় লাগে, যাই হোক তখনও তারা দিয়ে এসে কথা বলতে থাকি, তো দেন মানে তখন ওইখানে কোনো শব্দ নাই, তো আমি ওইভাবে শুয়ে শুয়ে কথা বলি মানে চোখ বন্ধ করে কথা বলি, সেদিন মধ্যে আমি সোয়েটার গায়ে দিয়ে আছে চাদর টাদর ইয়া করা আছে, তো এমনিতেই মানে ছাদের উপরে একটু নীরব আর আমাদের ওই এলাকাটাই নীরব, বাস আমাদের বাসার সামনে হচ্ছে অনেক বাস ছোট আছে বড় অনেকেই আছে, আর আমাদের বাসাটা মানে দুইটা ঘর আমাদের এখানে বাট খুব নীরব, পাশে একটা মাদ্রাসা আছে ওর একটু দূরে যদিও বাট গাছ মানে গাছ টাছ দিয়ে ভরা একটু ভিতরে সাইডে রাস্তা থেকে বেশ ভিতরে গাড়ি আসে, তখন মানে কথা বলতে চোখ খুলে দেখি আমার ছাদের সামনে আর কি কুকুর হাঁটে, তো তখন আমার মনে হচ্ছে কুকুর আসা সম্ভব না, বিড়াল আসতে পারে গাছে উঠে বাট এত রাতে কুকুর কখনই আসতে পারে ছাদের উপরে, তখন আমার খুব ভয় লাগে মানে মানে হাঁটতেছে সামনে আমার দিকে তাকে এরকম ঘাড় ঘোরায় ঘোরায়,
কিছুক্ষণ আগে যখন বিড়াল হাঁটছিল যে জায়গায় এখন
না 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 বিড়াল তো অপোজিট অ্যাঙ্গেল টিনের ওই পাশে ছিল টিনের উপরে ছিল যে সাউন্ড পাচ্ছিলাম আমি, আর কুকুরটা আমার ছাদে আমার সামনে আমি শুনেছি টিনের উপরে মানে মানে আমি শেষ প্রান্তে সহ পুরো ছাদ দেখা যায় আর কি, ছাদের উপরে হাঁটছে তখন আমার মানে কুকুর ছাদে আসা সম্ভব না, আর আমাদের বাইরের গেট খুব ভালো মতো লক করা থাকে এবং ভিতরে কোনো কুকুর থাকে না আসতে পারে না, সে গাছ দিয়ে কুকুর ওটা সম্ভব না বিড়াল উঠতে পারে, কিন্তু মানে একটা সাহস মানে ইয়া করার চেষ্টা করছি যে আমি যদি এখন ভয় পেয়ে যাই, আর আমাদের কোনো রেলিং নেই ছাদে কোনো রেলিং নেই মানে পড়ে গেলে সমস্যা আছে, তো যাই হোক পরে আমি প্রচন্ড ভয় লাগে আমার ব্যাপারটা, তো আমি চুপচাপ থাকি ফোনটা আস্তে করে মানে মানে কথা না বলে নামাই, তো আমি ওইভাবে যে দৌড় দিব মানে চাদর পেছনো একদম মানে শীতের মধ্যে, তো সচরাচর উঠতে গেলে আমার চাদর ছাড়াইতে লাগে, তো যাই হোক পরে আসে আমি যে উঠবো মানে কথা জোরে যে সাউন্ডকে ডাক দিব কারে আমি ওইভাবে আমার মনে হচ্ছে বুকের উপরে বসে গলা চাপ দিয়ে রাখছি আমি কথা বলতে পারতেছি না, এটা ভয়ে না কেন সেটা শুধু তখন বুঝতে পারিনি, তো যাই হোক পরে উঠি আমি আস্তে আস্তে জিনিসটা কলকাতা যখন এই পাশ থেকে ক্রস করে আমাদের মানে ট্যাঙ্কি রাখার জন্য আলাদা ইয়া করছে সিঁড়ি ওঠার যে মানে ইয়াটা রাখে কুচা করে তো ওইখানে ওইটা দিয়ে পেছন পেছন সাইডে চলে যায়, তো আমি উঠি উঠে আস্তে আস্তে আমি মানে গেটের কাছে দৌড়ও দিই না তখন যে অন্ধকারে দৌড় দিব যদি বাই চান্স পড়ে যায় তাহলে সিরিয়াস অবস্থা হয়ে যাবে, তো আমি পড়ে গেলে অত রাত্রে সবাই এটা অনেক চিন্তিত করবে, তো পরে আমি যাই দরজা আমি প্রত্যেকবার ছাদে আসার আগে দরজাটা চাপাই আসি কখনো লাগাই আসি না, খোলা রাখলে কি নিচ থেকে বুঝতে পারবে যে আমি ছাড়ে আছি কেউ একজন আছে, তো দরজাটা আমি যখন চাপ দিই দরজা খোলে না মানে ধাক্কা দিয়ে দরজা খোলে না, আমি তো দরজা লাগাই আসিনি আর বাইরে থেকে মানে ছাদের উপর থেকে দরজা লাগানো যায় না ভিতর থেকে লাগাতে হয় খুব ভয় পাই, তো তখন মানে কুকুরটা তো তখন ওই ওই যে টাঙ্কি রাখা যে জায়গাটা ওই পাশ দিয়ে চলে আসছে, তো আমি কি করি এই সাইডে ঘুরে আসি, ও যদি ঘুরে আবার এই সাইড আসে সেই জন্য আবার যে জায়গায় ওই জায়গায় আসি, ওই পাশে একটা কামরাঙের গাছ ছিল ওর ডালটা প্রায় ছাদের কাছে আসে ওই দিকে নামা যায়, তো আমি এদিকে ঘুরে যখন সরাসরি ওদিকে আসি তখন আমার দরজা খুলে আসতে দরজা আমাদের দরজাটা কি মানে রং করা তো আপনার লাগাইতে হলে খুব চাপ দিয়ে লাগাইতে হয় ঠিক আছে মানে ইজি না একদম তো মানে যখন মানে দরজাটা মানে খোলার যে শব্দটি এটা আমি স্পষ্ট বুঝতে পারি যে দরজা খুলতেছে ঠিক আছে মানে আমি আর তখন মানে আমার ভিতরে কোনো ইয়া নেই যে আমি কি করবো কোন দৌড় দেবো গাছ থেকে নামবো কি নামবো না সেটা বুঝতে পারতেছি না তো যখন দরজা খুলে যায় তখন আমি মানে ওই সাদের ওই সাইডে এসে চলে খুব মানে ভয় লাগতেছে আমার এত শীত সবকিছু পেছনে বা ধামতেছি আমি তখনও পরবর্তীতে যখন দেখি যে না কুকুরটা অ্যাঙ্গেল এদিকে আসতেছে তখন আমি সাদিকে দৌড় দিই তখন আমি গাছ থেকে নামতে চাই না তো দৌড়ি দৌড়ের সাথে সাথে আমি নিচে পড়ে যাই আর আমার সঙ্গে থাকে না পরে সকালে যখন উঠি তখন দিকে জান মেরে সেটিছি আমার মানে মুশকে গেছিলো
মানে সেই ভয় থেকে আপনি ওখান থেকে পড়েই যান
হ্যাঁ একদিন ছাদে থেকে পড়িয়ে দিই
ওকে তো মানে এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আমার নিজের সাথে ঘটেছে যে কুকুর যেটা আপনার আসলে এখানে থাকার কথাই ছিল না আসলে কুকুরটা কোনোভাবে কি আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেনি
করার চেষ্টা বলতে ও বারবার আমার দিকে কি ধরনের বলি হাঁটতেছে একদিকে বা ঘা ঘুরায় দেখতেছে
আমার নোটিস করে
মানে হাতের এপাশ থেকে এপাশে যাচ্ছে বাট ও যদি আমার সোজা দিকে থাকতো তাহলে মাথাটা সোজা থাকতো বাট সেটা না করে হাঁটতেছে আর আমার দিকে ঘোরায় ঘোরায় দেখ মানে ঘুরে ঘাটটা বাঁকা করে দেখতেছে আর অন্ধকারে স্বাভাবিক কিন্তু ওদের চোখ খুব জ্বলে
ছিল
উনি ব্ল্যাক ম্যাজিকও জানতো টুকটাক নজরবন্দি করে আমার ফুপি উনি বিয়ে করছে ওইভাবেই মানে নজরবন্দি করে আমাদের মানে দাদা বাসা থেকে নিয়ে গেছিল তো যাই হোক তার ঘটনাটা যেটা হচ্ছে ওনার সাথে ঘটা যেটা নর্মালি ওনার সাথে প্রায় ঘটে উনি খুব রিস্কে থাকে এইসব ব্যাপার নিয়ে যেহেতু উনি কাজ করে তো এরকম শীতের মধ্যে গ্রাম এলাকায় তো খেসারি হয় তো আমাদের হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের দাদা বাড়ি মানিকগঞ্জ এখানে তো চর এলাকা বালি ওইখানে আপনি দৌলতপুর থানার চরকাটের ইউনিয়ন বালি এলাকা নদী যমুনা নদীর সাইডে পড়ছে তো উনি এরকম মানে খেসারি কাটতে গেছে তো ওই দিন আর মানে কাদের সাথে নেয় নেই একাই গেছে তো এটা বলতে গেলে কি আসলে মানে অন্য অন্য মানুষের ক্ষেত্রে খেসারি কাটা মানে এই ক্ষেত্রে তো কাউকে নিয়ে যাওয়া যাবে না সে যদি বলে দেয় এরকম সে খেসারি কাটতেছে অনেকক্ষণ কাটার পরে বেশ কিছু আর কি সে জমা করছে জমা করার পরে তখন সে দেখে যে এরকম ঘোড়ায় চড়ে কেউ আসতেছে
কয়টার দিকে
এটা মানে ওই শেষ রাত্রের আগে
আচ্ছা ভোরে
মানে ভোরে না ভোরে বেশ কিছু আগে কারণ ভোরে গেলে সবাই কিন্তু বের হয়ে যায় তখন তো যখন দেখে যে আসতেছে মানে ঘোড়ার উপরে সে বুঝতে পারছে যে মানে সে জানে যেহেতু তো সে খুব একটা বেশি মানে ঘাবড়ায় নাই বাট ওই সময় তার যে মানে প্রিপারেশন সবকিছু যে সে যেহেতু এই কাজগুলো জানে বাট তার একটা যে প্রিপারেশন থাকে সে প্রিপারেশন ছিল না বুঝতে পারছে যে খারাপ কিছু যদি হতে পারে তো ও যখন আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আসছে অনেক মানে নিকটে আসা করছে তো আসার পরে ঘোড়া থেকে ফার্স্টে নামে নাই বলতেছে যে কি করিস আমি যখন খেসারি কাটি কিসের জন্য আমার গরু আছে ঘোড়া আছে আমি কষ্ট করে আসছি এত রাতে আসছি আমি শীতের মধ্যে তোরে কেন দেবো তো বলতেছে না তুই যে ঘোড়ার উপরে উনি বকা দিছে গাড়ি দিছে তো বলতেছে না দেবো না তো উনি কি করছে ঘোড়া থেকে নামছে ঘোড়া থেকে নামে কাছে আসছে ব্যাপার তো ধাক্কা দিছে তুমি ধাক্কা দেয় কুকুর তিন চার হাত পিছনে যায় আর কুকুর যখন ধাক্কা দেয় উনি কি শেখে না তো যাই হোক উনি ধাক্কা দেয় বলে যে আমি খাসিয়ে দেয় তো না দেবো না এখন যখন দেখছে যে কুকুর না না দিলে হয়ই না তখন বলছে যা তুই নিয়ে যা তো যা লাগে তুই নিয়ে যা না এখন নেবো না তুই আগে দিলি না কেন তুই আমার কেন নামালি ঘোড়া থেকে ধাক্কা দিয়ে ধাক্কাতে তো পাশেই ছিল নদী ছিলেন বালি নদী তো ওইখানে নামা গেছে তো উনি যখন দেখছে যে উনি কিছু করতে পারবে না তখন খুব চিল্লাইছে আমি খুব জোরে কেউ কোথাও আছে কিনা আসলে কি চক এলাকা তো
আশেপাশে তো মানুষজন
না নাই অনেক দূর পর্যন্ত কোনো বসে তো তখন যখন বুঝতে পারছে কিছু হবে না তখন ওনাকে আপনার পানিতে নামাইছে নামার পরে একটা একদম অনেক চলে আসে তো ওনার সেন্স ছিল না সকালবেলা যারা উঠাইছে তারা বলে আর কি যখন মাটি কামড় দেওয়া অবস্থায় ছিল
মাটি কামড়তে অবস্থায় কোথায় পড়েছিল পারে
পারে হ্যাঁ
ওকে তো আর যে ফসল গুলো উনি কেটেছিল তো ওগুলা কি কাটা অবস্থায়
পড়ে ওগুলো ওইখানেই ছিল ওগুলা আর কেউ নেয় নাই ওগুলা কেউ নিয়ে যায় নাই ওগুলো ওই অবস্থায় ছিল
ওকে তো এরপরে ওনাকে মানুষজন উদ্ধার করে নিয়ে আসে
সকালবেলা নিয়ে আসে সকালবেলা ওনাকে নিয়ে যায় কি
ওকে তার মানে এটা হচ্ছে আপনার ফুপার সাথে ঘটেছিল
হ্যাঁ ছোট ফুপা উনি হচ্ছে কাজ করে
ওকে উনি জিন ছাড়ানোর কাজগুলোর সাথে জড়িত এই ধরনের কাজের সাথে ওকে আর কোন ধরনের ঘটনা কি আপনার আছে যেটা বলতে চান
যেটা হচ্ছে আমার মানে আমার মার কাকির সাথে মানে আমার নানি থাকে তো তখন আমার মানে ছোট নানা রুস্তম নানা উনি তো বাহিরে থাকতো তো তখন গ্রামের মানুষগুলো দেখা গেছে যদি বাইরে থেকে কেউ আসে বা দূরে কোথাও থেকে আসে তো অনেক জিনিসপত্র নিয়ে আসে, তো গ্রামের মানুষ যা হয় সবাই আর কি আসে, রাতে হয় অনেক রাতে তো দেখার জন্য আসে। তো উনি আসছে, আসার পরে তো সবাই আসতে যে দেখে না মহিলা মানুষরা, আর তখনকার মানুষ অনেক পর্দ মেনটেন করতো, তো দেখা গেছে আগ রাত্রে সব পুরুষ মানুষ যারা আছে বাসার তো সবাই আসতো, তো এই জন্য ওনারা ওই রাত্রে আসতে পারে না, তো মানে অনেক রাত হয়ে গেছে মেহমান টেহমান আসছে। তো শেষ রাত্রের দিকে আর কি আমার ওই ছোট নানি যায় কি মা ছোট কাকি তো বড় কাকি আর কি আমার বড় নানি মানে ঘর নক করতেছে যে আয় তোর মানে ইয়ে আসে দেখে আসে কি কি নিয়ে আসছে শেষ রাত্রের আগের দিকে। তো আমার ওই নানা উনার কি শেষ রাত্র মানে ফজরের আগে সবাই, তো অনেক মানুষ থাকতো একসাথে রান্না বান্না করতে হতো সকালে, তো ফজরের আগে সবাই ওঠার অভ্যাস। তো উনি ভাবছে যে বড় কাকি তো উনি যাবে ওনার বড় বোন, তো ওনারা বাড়ি আর থেকে উনি আগে থাকতো একটু পাকল পাকল টাইপের চুল টুল এলো থাকতো সবার থেকে একটু অন্যরকম থাকতো, আর বেশিরভাগ ওনার সাথে ঘটনাগুলো ঘটছে। তো পরে উনি বের হয়ে যায় ওনার সাথে, তো বের হয়ে যায় ওইটা আবার আমার মার নানি দেখে যে উত্তর বের হয়ে গেছে, উনার ভাবছে হয়তো বড় কাকি দেখে নিয়ে গেছে, উনি বলতেছে যে সামনে দিয়ে যায়, সামনে দেয় না পিছন দিয়ে যায়, ওদিকে অনেক মানুষ আছে পেছন বাড়িতে। বাড়িটা কেমন, ওটা হচ্ছে মানিকগঞ্জ এলাকায় জাফরগঞ্জ এলাকা, তো মানে আমার নানু সারা বড় মানে এরিয়াটা অনেক বড়, বাট যেখানে বাড়ি ওইখানে বাড়ি পাশে হচ্ছে আপনার ভিটা বলে, ভিটাতে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে গাছ এখানে, মানে দিনের বেলা সূর্য আলো পড়ে না ভিতরে
এত ঘন
কি। তো পরে বাইরের বাড়িতে ওনার মানে রান্নাঘরের পেছন ওদিক দিয়ে নিয়ে যেতে যাকে বলে পরে যায় উনি, তিনি যাওয়ার পরে অনেকক্ষণ যায়। তো যাওয়ার পরে এদিকে যখন ওনাকে একটু খুঁজে হয় না মানে এত রাত হয়েছে কোথায় গেল শেষ রাত্রের দিকে প্রায়, তো তখন সবাই মানে চেলে চেলে বসে গেছে, আমাদের নানু বাসা ঘর হচ্ছে চারটা ঘর, তো চার ঘরে সবাই বের হয়ে গেছে গেল করে এত রাতে। তো পরে সবাই মানে খোঁজাখুঁজি করে পায় না পায় না, তো তখন আমার নানা লাইট ছিল লাইট মেনে দেখা যায় পানির মধ্যে হাঁটু পানি পর্যন্ত নিচে নামানো, কে যে যাচ্তেছে এটা দেখা যায় না, বাট ওনার ঘাড় বারবার নিচের দিকে ইয়ে করতেছে। তো তখন সবাই দৌড়ায় যায় ওনাকে নিয়ে আসে, তো আসার পরে যেটা দেখে যেন চোখ এত বড় বড় হয়ে গেছে, চলে যাবে কাউকে চিনতে পারে না, মানে যা আসে আমার মা বলে যে মার দিকে তাকায় থাকে না কাউকে চিনতে পারে না। পরে আমার নানা তো হুজু টাইপের ছিল, দোয়াতে ফুটো দেয় তিন দিন কোনো কথা টথা বলতে পারতো না, তো ধীরে 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 সবাই পরে আসে ঠিক হয়ে গেছে।
হ্যাঁ ওকে, মানে এক এক করে তো তিনটা ঘটনাই।
আর একটু বলি এখানে ওনার সাথেই মানে ছোট একটা ঘটনা, উনি হচ্ছে পিঠা বানাতো শেষ রাত্রে দিয়ে আমাদের নানু বাসায়, তো পিঠা বানাইতে মানে বানাই দিয়েছে দুজনে উনি আর হচ্ছে ওনার মা, রান্নাঘর সুন্দরী ছিলেন পাটকাঠি যেটা এগুলো রান্নাঘর, তো দরজা দিয়ে এরকম হাত দিয়েছে মানুষের মতো হাত দিয়ে বলতেছে যে আমার পিঠা দে, উনি তো বুঝছে যে এত রাত তো পিঠা চাই কেউ না, দাঁড়া এখনো হয় নাই তার পরে দিই, তো কিছুক্ষণ পরে যখন ইয়ে করছে যে হাত বাড়া দিয়ে তো পিঠা দিই, তো পিঠা বুঝতে হাত বাড়াইছে এরকম, তো উনি কি করছে ওই যখন বলছে যে ওয়েট কর পরে দিই, উনি ওই সময় পিঠা ওঠানোর জন্য আপনার লোহার শিক থাকতো চিকুন করে পাতে পিঠা ওঠানোর জন্য, তো ওটা গরম দিয়ে রাখছিল, তো উনি ওই সময় ওইটা হাত দিয়ে ডাকে মানে ছাদ দেয় হাওয়া করে চিল্লা চিল্লি করে যায় মানুষের মতো কান্না করে একদম মানুষের মতো, তো পরে সে চলে গেছে, তো ওই রাত্রে ওনারা পিঠা না বানায় এবার দুজনে বাসায় চলে আসছে।
পরে আর কোনো ধরনের প্রবলেম করে না ওনাকে, যেহেতু
ওনার সাথে বেশ মানে প্রবলেম ওনার সাথে হতো মানে বেশিরভাগ ঘটনা ওনার সাথে ঘটতো।
আচ্ছা আচ্ছা,
তো পরবর্তীতে আমি আর মানে শুনি নাই, অনেক আগের ঘটনা এটা আমার মা তখন ছিল।
ওকে, তো অনেক ধন্যবাদ সূর্য ভাই মানে আপনার এই ঘটনাগুলো আমাদের জানিয়ে এসে বলার জন্য,
আপনাকে ধন্যবাদ।
আমরা তো অনেকগুলো স্টোরি শুনলাম, এবার কি এবার কার স্টোরি শুনবো?
এবার আমার মনে হয় যে উনি আছে ডান্সার থেকে আমরা শুরু করি, ওনার কাছে।
আপনার নামটা?
আমি রাহাদ আর কি, ঢাকা গেন্দ্রা থাকি, গেন্দ্রা পুলিশ ফাঁড়ি, মিলবারা রোড, আলামুজ লেন পড়ছে মাঝের গলি।
আচ্ছা, কি করেন আপনি?
আমি স্টুডেন্ট আর কি, বিএস করতেছি কবি নজরুল কলেজ।
ওকে, তাহলে রাহাদ ভাই আমরা শুরুতেই চলে যাই আপনার প্রথম ঘটনার দিকে। ডট টিমের কাছে শুনেছে যে আপনার কাছে কিছু ঘটনা আছে, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা, যে ঘটনা অনেকগুলো আপনার সাথেই ঘটেছে, তো আমরা প্রথমে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করতে চান?
প্রথমে আমার নিজের ঘটনাই বলি।
ওকে, এই ঘটনাটা কতদিন আগের?
এটা 2010 জানুয়ারি 15 তারিখ থেকে।
ওকে, তাহলে আমরা শুরু থেকে শুনি যে কিভাবে কি হয়েছে।
এটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে আর কি, আমার সাথে রাতটা করে আমি আর কি যে সুইচার টাইপের কিছু করছি আর কি,
মানে আপনার আমি বুঝি নাই বিষয়টা, আপনি আপনার মায়ের সাথে রাগ করে ঝগড়া করে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন?
হ্যাঁ, মানে ফাইট লেমি টাইপে, যে আমাকে ভয় দেখাবো।
আচ্ছা আচ্ছা,
তো এটা সিরিয়াসলি হয়ে গেছে আর কি। তো হওয়া যাওয়ার পর দেখতেছি যে আমি ফাঁসি দিয়ে সব মানে এরকম দিচ্ছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে হবে, একটু সিরিয়াসলি হয়ে গেছে।
মানে আপনি হচ্ছে কি কিভাবে কি করছিলেন এটা বুঝি নাই আমরা, কোথায় আপনি চেষ্টা?
এটা আমার রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা,
কিন্তু ওই রশিটা যখন বাঁধছি তখন যখন গলার মধ্যে ভালোভাবে করছি, তারপর
ও আচ্ছা, আপনি আপনার ওখানেই কি এটা কি মানে কোনো কিছুর সাথে একটা পেঁচিয়ে সেখানে আপনি একটা,
এটা তিন টেবিল ছিল বড় মোটা টাইপে শ্যাডো কাট।
আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন, তারপর মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে মানে সত্যি সত্যি ইয়ে হয়ে
গেছে। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র চার মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি, আর জি কিপ্রিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আপনারা আজকে শুনছেন হৃদয়, সাইফুল, বাচ্চু, রানা এবং জাহাঙ্গীরের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনা। চার মিনিট পর আমরা আবারও ফিরে আসব ডরে। ডর www.facebook.com/abcradiofm89.2
আজকে ডরের একান্নতম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ। এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনা। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর
সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে?
হ্যাঁ, মানে কি আমাকে ভয় দেখাবো, ফাঁসি দিয়ে সব মানে এরকম দিচ্ছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে হবে, একটু সিরিয়াসলি হয়ে গেছে। রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়। কিন্তু ওই রশিটা যখন বাঁধছি গলার মধ্যে ভালোভাবে করছি, তার তিন টেবিল ছিল বড় মোটা টাইপের শ্যাডো কাট।
আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন, তারপর মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সত্যি সত্যি ইয়ে হয়ে গেছে।
তারপর তো দেখলাম এটা করার সাথে সাথে আমি জ্ঞান হয়ে গেছি। যাই হোক, আমি আল্লাহর রহমতে আর কি বেঁচে যাই। তারপর দেখলাম যে ক্যান্টিন ফিরছে। এতে
কিভাবে বেঁচে যান আপনি?
এটা অ্যাকচুয়ালি ছিঁড়ে দেখি যে আমি নিচে পড়ে আছি, তখন আমার কপাল দিয়ে রক্ত ঝরছে।
ও আচ্ছা, আপনি যে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সুইসাইড করতে গেছিলেন, মানে সেটা কোনো কারণে ছিঁড়ে গেছে, আপনি নিচে পড়ে গেছেন।
দেখি যে আমি শুয়ে যে মাথাতে রক্ত পড়ছে, তখন আমি নিজে থেকে গেটটা খুলি। খোলার পর সবাই ঘরের ভিতরে ঢুকে, যেহেতু ঘরটোর লোহার গেট ছিল, ভাঙতে পারেনি তখন। তারপর আমার চিকিৎসা হয়, আমি দুই দিন পর্যন্ত আর কি কথা বলতে পারিনি।
আচ্ছা,
রাস্তার একটা ঘটনা যে আমি যখন ঘুমাতে থাকি রাত্রে তৃতীয় দিন, এটি যে ওই উন্নাটা প্রায় মাগরিবে নামাজের পরপর,
আপনার বাসার স্বাভাবিক না
এটা? আমার কাজটার পরে উন্না বা আমার গায়ের কাপড় সবকিছু আগুনে পুড়ে গেল হয়েছে সেদিন।
ওকে, মানে আপনি যখন এই সুইসাইডটা করতে যান, এরপরে সামহ যখন বেঁচে যান, মানে তখন আপনার বাড়ির লোকজন যে ওনাটা দিয়ে আপনি সুইসাইড করতে চেয়েছিলেন এবং যেই পোশাকটা তখন আপনার পরনে ছিল, এগুলো সব আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তারপরের দিন আপনি ওই ওনাটা আবার দেখতে পান যে আপনার বিছানায়।
হ্যাঁ, দেখতে
পেলাম সেম ওইভাবেই।
ওইভাবেই
তারপর
তারপর এটা আমি কোনো আগেই ভাবিনি যে একটা চোখের ভুল হইতে পারে, তো বাদ দিয়ে দিলাম। প্রায় দুদিন পর দেখলাম যে যেখানে আমি এই কাজটা করছি সেখানে সেম আমার মতো একজন অবিকল সেখানে যোগ দিচ্ছে, উনি আত্মহত্যা করতে।
মানে কোথায়, মানে আপনি কোথায় চেষ্টা করছেন? আপনার রুমে, এবং আপনার রুমে দেখছেন যে আপনার মতোই একজন ঝুলছে। তারপর
তো এটা না আম্মুর কাছে বললাম যে আম্মু যে এখন এরকম ঘর হইতেছে,
এটা কি হচ্ছে? আপনি এগুলা দেখছেন যে আপনার ওই সুইসাইড করার চেষ্টা করার পর থেকে?
এমনকি আমাকে আবার ইশারা করা হয় যে এটা আবার রাখিবি, এটা আবার কর।
আচ্ছা আচ্ছা,
তারপর ভয় যেহেতু যে এটা আবার করবো কেন, এরকম কেন
ইশারা করা হয়, মানে মানে
সেই লোক মানে আমার সেম ফাঁসি।
আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা দেখতে পান যে ঝুলে আছে, মানে সেখান থেকে আপনাকে ইশারা করা হচ্ছে যে আপনি আবার ট্রাই করে দেখেন।
এরপরে আমি আম্মুকে বললাম যে আম্মু আমাকে এরকম ভাবে বা এরকম সমস্যা হচ্ছে এই ঘরটা, আম্মু এক মাস পরে ঘরটা ছেড়ে দিল
এই ভয়ের কারণে। যখন আপনার মায়ের কাছে বললেন যে আপনার বাসাটাই ছেড়ে দিলেন?
হ্যাঁ, বাড়ি ছেড়ে দিলাম। তো বাড়ি ছেড়ে দেওয়ার পর যে বাড়িতে আমরা নতুন উঠলাম, এই বাড়িতে এক মাস
কোথায় উঠেছেন?
একই এলাকায় পাশের বাড়ি।
আচ্ছা,
তো এক মাস ভালো ছিলাম, এক মাস ভালো ছিলাম। এরপর থেকে মানে শুরু হলো যে রাত্রি সমস্যাটা হয়ে গেছে, ঘুমানোর সময় দেখি যে কালো ছায়ার মতো, প্রথমে আগে দেখতে পারতাম না, শুধু কালো ছায় এরকম মনে হইতো আর কি, যে কিছু ঘরের মধ্যে হাঁটাচলা করতেছে, আমি ভয় পেয়ে যাচ্ছি। এরকম দেখলাম যে আশেপাশে এখানে থাকে, কতক্ষণ পায়ের কাছে, কতক্ষণ মাথার এখানে আসে, আয়নার ড্রেসিং টেবিলের সামনে এরকম।
আচ্ছা আচ্ছা,
এরকম ভয় পেতাম, ভয় পেলাম কি চাদর মোড়া থাকতাম। তো নেক্সট টাইম আবার দেখলাম নেক্সট দিনে যখন আসে ঝিমঝিম হাজে, যেরকম মানুষের হাত পা বসা যায় না, হাত পা ঝিমঝিম করে, পুরো ঘরটা এরকম স্তব্ধ হয়ে যায় যে মানে কোনো শব্দ নাই এরকম কিছু। তো দেখলাম
তাহলে যে আপনি বোঝেন যে এই জিনিসটা আবার হয়তো
আবার হবে হবে এরকম। তখন দেখলাম যে তখন আবার দেখতে পাই, ফার্স্টের দিন তো দেখিনি, ছায়া তেমন হয়েছে যে ঘুরতেছে, সেই পরের দিন দেখলাম যে সুপার মধ্যে বসলো।
কখন দেখি?
পরের দিন।
পরের দিন কয়টার দিকে?
রাত্রি,
রাতের বেলা দেখছেন যে আপনার আপনার ঘরে সোফায় বসে আছে।
বসে আছে
কি বসে আছে?
ওই আর কি জিনিস, খারাপ জিনিসটা যে তখন দেখলাম যে হয়তো এটা মহিলা টাইপের মতো লাগলো, এই বড় বড় চুল দেখলাম, কিন্তু যখন আবার আসলো ড্রেসিং টেবিলের সামনে তখন আবার মাথায় চুল। তারপর দেখলাম
আপনি কি করছেন তখন?
তখন আমি চাদর মোড়ে আমি চোখ টুকু আর নাক দীর্ঘ নিঃশ্বাসের জন্য আর জন্য অতটুকু ভিড় করে পুরো শরীরে চাদর বেঁধে ফেলেছি। দেখলাম যে কি করে, দেখলাম নাই এরকম। পরে দেখি আমার পায়ের ধারে পায়ের কাছে আছে, আপখানা এসে গলার মধ্যে ধরলো, গলার মধ্যে টিপটে মানে এরকম প্রচুর গলার চাপ দেওয়া ধরে রাখলো। তো আমি দম তম আটকে গেলাম যে কাউকে বলবো বা কাউকে কি কাজে বলবো, এরকম হচ্ছে সেটা আর পাই না। তো আমরা ভাগ্যি যে তোমার পাশে শুয়ে থাকে, তো বোবাটের হতে পারে যে কোনো মানুষের গায়ে টাচ করলে আমি হয়তো তোমার ছেড়ে দিই। তখন আমার ভাগ্নিকে ধরার জন্য ট্রাই করলাম, তো ওর কাছে আবার ধরতে পারতেছি না হাতটা, ওর কাছে নিয়ে ঠিকই কিন্তু হাতটা কেটে আমার হাত দিয়ে উঠে নিয়ে আবার সরে গেলে আমার বুকে হাতটা এখানে এরকম মনে হয়। পাশে আমি গ্লাস রাখি পানি ভর্তি, সবসময় দিয়ে রাত্রে পানি ফ্রেশ লাগে। তো ভাবলাম যে এটা করলে হয়তো শব্দ পাইব, গ্লাসটা করলে কেউ উঠে আসবো, বাট সেটাও আমি ধরতে পারি না। আল্লাহ আল্লাহ করতে করতে মনে মনে অ্যাকচুয়ালি এটা
এখনো সে আপনাকে গলা চেপেই ধরে
রাখছে। তো মনে মনে আল্লাহ আল্লাহ বলতে বলতে অ্যাকচুয়ালি এটা থেমে যায়, পরে আমি আর কি সুস্থ হয়ে যাই। প্রায় আবার এরকম দুই তিন দিন পর পর
তখন ঘরে লাইট ঠেট জ্বলে কিছু দেখেছেন যে?
না না, তখন আম্মাকে বলি যে আম্মা আমার লাইট ধরেন লাইট ধরেন,
তখনই চলে আসে আপনার আম্মা।
আম্মুর পাশে আমাদের রুমটা হইলো আর কি, যে ঢাকার মধ্যে তিনটা রুম একত্রে করলে একটা রুম যত বড় হয় তত বড় একটা রুম। ওই পাশে আব্বু রাত্রে কাজে যায় বাহিরের, আম্মু থাকে পাশে, মানে আম্মু ওই সেটে থাকে, আমরা খাটের থাকে আর কি। তো আম্মাকে বলি যে লাইট ধরান, এভাবে সারা রাত লাইট ধরানো থাকে, লাইট ধরানো থাকলে আর একটা সমস্যা হয় না। আমি একটা কিছু ঘটনা বলতে ভুলে গেছি যে তাই এই ঘটনা কিন্তু মানে গেট টেপে দিন পর পর হয় একসাথে হয় না, এরকম আরেকদিন হয়েছে। ওই সেম একই রকমই আসে, যখন বুঝতে পারি আসার ঘুরে বা দেখতে পাই না, তখন দেখি আমার পিসে আমার ঠিক বাম সাইডটা ধাক্কা মারতে ধাক্কা মারে ঘুমায় থাকে, তখন আমি একদমই ঘুমিয়ে বিভূষ হয়ে যাই, কিছু মনে থাকে না, তখন ওই জিনিসটা আমার ঘুম ভাঙে ধাক্কা মারে। তো ভাবলাম যে আম্মা মনে হয় তো আমাকে ডাকছে, দ্বিতীয়বার ধাক্কা মারলো, এরকম ধাক্কা মারে পিছিয়ে দেখে থাকে যে কেউ নেই। তখন ওই যে আম্মুকে বলি যে আম্মু লাইট ধরান, আমার তো সমস্যা হচ্ছে ঘুরে পড়তেছি।
আচ্ছা,
দেখে এলো এর আবার কিছুদিন পর, প্রায় থাকি ভালো সাত দিন আট দিন বা কোনো এক মাসও ভালো থাকি। তো এরকম নয় দশ দিন পর আবার দেখলাম যে ও আসলো, হাঁটাচলা করতেছে, অ্যাকচুয়ালি এখানে হয় বই টই ধরে হাঁটাতি করে, ড্রেসিং টেবিলের সামনে যায়, কখনো আমার পায়ের কাছে আসে।
কি ওই মানুষটা?
মানুষটা
আচ্ছা,
টাক মাথা মানে চুল টুল নাই এটা বলতে পারি, আর গায়ে যে পশম ছিল বড় বড় সেটা দেখতে পাবো।
আচ্ছা,
থাকতাম।
কখনো আপনি মানে কাউকে ডাক দেওয়ার কোনো ইয়ে করতেন?
থাকলাম দেখি, মানে অ্যাকচুয়ালি আমার ভয়, প্রচুর সাহস আবার ভয়ও লাগে, তখন চাদর ঘাটায় দিই যাতে মানে ভয় লাগে যেন চাদর না দেখতে পারি, কিন্তু চোখটুকু বের করে রাখি আবার মাঝে মাঝে দেখতে মন চায়। তো দেখতেছি নাই কোথায় গেল কোথায় গেল, মনে হয় গেছে ভালোই, তখন ভালো লাগে ঘুমাইতে পারবো। তখন থেকে চাদরের ভিতরে যে একটা মানুষ ঘাড়ে দম ছাড়লে তো গায়ের মধ্যে গরম ভাবটা লাগে, তখন বুঝতে পারি, যখন বুঝতে পারি তখন হাসি দেয়, হাসতেছে মানে খিটখিট করে হাসি, যেমন মানুষ ওই পান টান চিপে যে শব্দটা আসে মুখের সেটা হচ্ছে আর কি। যখন হাসতেছে তখন জানি মানে চিল্লাবো সেটা পারতেছি না, বুক ফেটে যায় এখন চিলানোর জন্য, যে আমাকে আওয়াজ বেরোচ্ছে না এরকম। তখন দেখলাম যে আমার ঘাট করতেছে, সেম বাম ঘাট দিকে ধাক্কা মারে, বাম ঘাট যাতে এরকম মানে ডাইন সাইড আমার, আমি কাই থাকি ঘুমাই থাকি, যেহেতু আমি চিল্লা দিছি জানি দিই ডাইন সাইড কাঁথা ঘুমনটা ভালো, ও ঘাট চটেছে, তখন আমি চিল্লাম দিচ্ছি, তখন হয়তো শুনছে যে কী হয়েছে কী হয়েছে, তখন উঠলো, তখন লাইট ধরানোর সাথে সাথে আর কোনো সমস্যা হয় না। তাদের জানলাম মানে মসজিদে ইমাম সাহেবের কাছে।
আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাই, যখন লাইট ধরালো এই ঘটনার পর যখন আপনি চিৎকার দিলেন, তো তখন কি আপনি আপনার ঘাড়ে বা ইয়ে কোনো ধরনের কোনো কিছু চিহ্ন দেখেছিলেন?
না চিহ্ন দেখিনি, বাট পরের দিন সকালে দেখলাম যে বাম গালটায় মানে হ্যাঁচকানো কালো টাইপের হয়ে গেছে, যে রক্ত জমে গেছে।
কেউ আছর দিলে যেই ধরনের ইয়ে হয় ওই ধরনের,
আছর দিলে না
আঘাত দিলে যেটা হয় আর কি,
ঘুষি মারলে বা গাল
রক্ত জমাট গেলে যেরকম হয় এরকম,
তারপরে সবাই দেখলে হয়তো যে পোকামাক হয়ে এরকম করছে, কিন্তু রাত্রে পোকামাক আসবে কিভাবে, এইভাবে চলে গেল আর কি দিনটা ব্যাপারটা। তো তাবিজ আমি এক মাস পর ফেলে দিলাম, যে তাবিজ এখনকার যুগে হাত পায় তাবিজ বাঁধলে মানুষ ভাববে কি,
মানে একটু সবাই কেমন ভাবে ইয়ে করবে এই জন্য আপনি ফেলে দিয়ে
তাবিজ ফেলে দিয়েছি। তাবিজ যখন ছিল তখন এক মাস ভালো ছিল, তো এর এক মাস পর আমাদের বাড়িতে একজন ফাঁসি দিয়েছে আর কি,
ওই নতুন যে বাড়িতে
আপনি বাড়িতে।
হ্যাঁ
হ্যাঁ, আমার আব্বা আমার বড় ভাই আর পাশের ঘরের একজন লোক, ওনার যে ঝুলে ছিল ওনাকে নামায় আর খাটে শোয়া রাখছে, আমি দৌড়ে গেলাম দেখি, তো উনি কিছু মানে বেঁচে ছিল এরকম আমার মনে হয়েছে, কেউ ভয় নিয়ে যায়নি, যদি মারা যায় তখন সারা রাত আমাদের ঘরের মধ্যে এই কেস কে নিয়ে মরলো সবকিছু জানার চেষ্টা করলো পুলিশ স্টেশন, তো কিছুদিন গেল দেখ গেল। তারপর আমি যেহেতু রাত্রে একটু ঘুমাই না, বা আমার ঘুমাতে প্রায় চারটা বেজে যায়, তারপর রাত্রে বেরোলাম আমাদের গেটের বরাবর যে কেচি গেট পাশের বাড়ি যে ফাঁসে দিয়েছে ওইখানে বসা গেট পেয়েছিল, উনি আর কি সবসময় ওইখানে বসে থাকতো। আমি দেখলাম কি দেখে দিয়ে তাকায় দিচ্ছে করোনার দৃষ্টিতে, মানে ওনার যে বুকের ভিতরে অনেক কষ্ট না সেভাবে তাকায় আছে।
কখন
সাড়ে তিনটা তিনটার দিকে
আপনার দিকে তাকায় আছে?
হ্যাঁ তাকায় আছে,
যেমন অনেক রুম আপনার রুম থেকে দেখতে পাচ্ছেন না?
আমি আমার রুম থেকে বের হয়ে মানে ফোন আসছে কথা বলার জন্য, যে ঘরে তাম্মু থাকে তখন দেখি পাশে ওই কেকি কেকে ঝালা মানে তখন আমাদের তাকা আছে। তারপর আমি আর কথা বলবো কি, আমি ভিতরে চলে আসি সাথে
সাথে
চলে আস। এরকম আমার এক ভাই বাইরে থেকে আসছে, জাপান থেকে আসছে, উনি থাকে হাজারিবাগ আর কি, তো আমি ভাইকে দেখতে গেলাম যে কালকে মানে ভাই সাথে রাতটা করে আমি আর দেখা করি নেই, কিন্তু ছটার দিকে ওনার ফ্লাইট, তখন আমি রাত্রে দৌড়ায় গেছি না রাত করাতে ঠিক হবে না, ভাইয়ের সাথে দেখা করে আসি প্রায় সাড়ে এগারোটার দিকে হাজারিবাগ গেছি আপনার, তখন ভাইয়ের সাথে দেখা টাকা করে প্রায় আমার ওইখান থেকে একটার দিকে আমি রওনা হয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে, রেস্কা পাই না প্রায় গুলিস্তানে যে আমি হাইটা আসছি গুলিস্তান পর্যন্ত, গুলিস্তান হাইটা পরে রেস্কা পেয়েছে একটা যে কিনলাম, আনার পর এখন তো ফোন টোন দিয়ে নাম্বার কেউ ধরে না আর গেটে আটকা রাখছে, যেহেতু রাত্রে দুইটা বেজে গেছে এত রাত্রে গেট বন্ধ, এখন আম্মুকে আবার ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো আমাদের বাড়িটা হচ্ছে যে ডাস্টবিন পিছন সেটটা বাড়ি পড়ছে, ডাস্টবিন গেছে দেওয়াল তা একদম কর্নার সেট, আর বাড়িটা একটু হিন্দু টাইপের বাড়ি পুরোনো টাইপের বিল্ডিং, তো একটা বাথরুম ছিল বাথরুমের ছাদ, তা আমি গিট দিয়ে যাবো, গিট দিয়ে গেলে শব্দ হবে মানুষ চোখ ভাববে অন্য কিছু, তো ভাবলাম বাথরুমের ওই ডাস্টবিন সামনে বাথরুমের ছাদ দিয়ে আসবো টপে, যখন আমি ওই ডাস্টবিনের পিছন দেখেছি এত অনেক চিপাতে একটা মানুষ অনেক কষ্ট করে সেখানে ঢুকে, ওইখানে যাওয়ার পর আমি যখন ডাস্টবিনটা দেখলাম যে একটা সেম কালো টাইপের লোকটার চেহারা বানর আকৃতি আর কি, বানরের মতো চেহারা, শরীরে পশম বড় বড় কালো, দেখলাম যে ডাস্টবিনের পানি খাচ্ছে আর কি, মুখ দিয়ে খাচ্ছে মানে হাত দিয়ে, যেমন মানুষরা তো মানুষরা হাত দিয়ে সব দিতে পারে, কিন্তু ওইটা
সরাসরি ড্রেনে মুখ দিচ্ছে,
সরাসরি ড্রেনের মুখ দিয়ে পানি খাচ্ছে। তখন আমি শিক্ষা দিতে পারতেছি না, কারণ আমি শিখে দিলে করে যাবো, আমি এখন রাস্তায় আসছি তো কোনো ঘরে না বা বাড়ির ভিতরে,
মানে ওই মানুষটার মধ্যে কি ভয় পাওয়ার মতন কিছু ছিল?
ভয় পাওয়ার মতো কিছু ছিল যে মানুষের অ্যাকচুয়ালি কোনো পোশাক আশাক ছিল না,
সম্পূর্ণ লম্ব ছিল,
লম্ব অনেক হ্যাংলা ছিল, একদম হ্যাংলা ফুমালে পড়ে যাবে এরকম হ্যাংলা, হাত পা চিকন চিকন, কিন্তু লোমগুলো বড় ছিল কালো, দেখলাম পানি যাচ্ছে, ভয় পেয়েছি ঠিকই, আমি সাহস নিয়ে হাত পা কাঁপতে কাঁপতে আমি ছাদ দিই বাথরুম, বাথরুমের ছাদ টপকে বাড়িতে নামি, আমুকে আর ভয় কিছু বলি নাই যে এটা দেখছি, তাহলে আমু তো হয়তো আর কোনো জন কে যাচ্ছে বা কোনো জায়গায় দিবে না আরকি, গেল। এরপরে আম্মু আবার সেদিনকার বাথরুমে যাবে, একই রকমের মানে ওই শব্দ পাচ্ছে আর কি, যখন আম্মু এই কথা বলি তখন আমি আম্মুকে বলছি যে আম্মু এরকম আমি আর কি দেখছি, যাই হোক সাবধান করে দিচ্ছি। কিছুদিন পর সেই বাড়িতে একজন বৃষ্টি
আত্মহত্যা, কি কোনো সমস্যা আছে বা কিছু?
আমার মনে হয় বাড়িতে কোনো সমস্যা নেই, আমার ঘটনা আমার সাথে এরকম সমস্যা হচ্ছে,
আসলে মানে সমস্যাটা ওনার সাথেই হচ্ছে, কারণ উনি যখন মনে হচ্ছে যে সুইসাইড করার জন্য নিজে একটা অ্যাটেম্প নিয়েছে, এর পর থেকেই ওনার সাথে এই ধরনের জিনিসগুলা ঘটছে আর কি, এই জিনিসগুলো উনি টের পাচ্ছে, যেখানে যাচ্ছে কিছু না কিছু একটা আত্মহত্যার ইনসিডেন্ট
ঘটে, দুইটা মানে আত্মহত্যা এরকম টাইপের বা এমনিতে কেউ মারা যায় সেইটা না।
আচ্ছা,
তো উনি মারা গেল, ওনার আর কিছু দেখিনি, এতটুকু দেখছি। আর একদিন গরমের দিন জালানার সামনে আমি ঘুমিয়ে যাচ্ছি, জালানা খোলা রয়েছে, কিন্তু আমরা পিছন সাইড থাকি আর একটা চিকন একটা রাস্তা গেছি, একটা রাস্তা তো ওই রাস্তায় কেউ আসা যাওয়া করে না, যেহেতু ডাস্টবিন পাশে গেছে একবার, তখন আমি ঘুমাই, জ্বালানা খুলে আছে ঘুমাইছি, দেখলাম যে একদম কঙ্কাল আকৃতির চেহারাটা দেখলাম দাঁড়ায় আছে, আর কুকুর পাশের বাড়ি কুকুর পালে তিন চারটা তোরা চিলে গেছে, কুকুর খেয়াল করতেছে, তো দেখলাম যে দাঁড়ায় আছে, তখন আমি ভয় পাইনি, প্রচুর ঘুম ছিল দেখা, আমি আবার ঘুমিয়ে বসছি। পরদিন সকালে আমি মনে হচ্ছে যে আমি জানি এখানে কিটা জানি দেখছি আর কি, কিরা ঘটনা, পাশে এক ছোট ভাই পাশের বাড়ি 1516 হবে, সে শহর নামে দিক, নদীতে ওই লাইন টেন গেলে আমরা সবাই নদীতে বড় বড় জাহাজ থাকে সেখানে আড্ডা মারি, বুড়িগঙ্গা নদী আপনার নীলবাগের মধ্যে আর কি, জেঠি বলে পাকা জেঠি, তো লঞ্চ থেকে আড্ডা মারছি, লঞ্চ থেকে নামার সময় টপ করে পড়ে গেছে, ওই লঞ্চে যে ই থাকে না চুবি না কি যেন ছিল ওটার সাথে ধাক্কা লেগে মানে উষ্ঠটা পড়ে গেছে, ওইখানে পড়ে সাথে সাথে মানুষ হাবুডুবু খায় ওই না একদম নিচে চলে গেছে,
সাঁতার
কিছুটা জানতো, পড়ে গেছে, বাট আমি তো দেখিনি, সবাই বলছে যে পড়ে গেছে, আমি খবর পেয়েছি যেহেতু আমি একজন ভালো একজন সাঁতার, আমি মানুষকে আমি সাঁতার শিখাই ঢাকার বাইরে যাই, তো মনে মনে খারাপ লাগলো যে আমাকে কেন বললো না, আমি তো অন্তত চেষ্টা করতাম বাচ্চা। তারপর শুনলাম যে মারা গেছে, লাশ নিয়ে আসতেছি, লাশ নিয়ে দেখতে
লাশ পেতে কোনো সমস্যা হয়নি তাই না?
প্রায় ডুবছে দশটার দিকে, লাশ পেতে প্রায় তিন ঘন্টা পার হয়ে গেছে,
গভীর কতটুকু গভীর হতে পারে?
হবে প্রচুর, সেটা তো বলতে পারি না, অনেক গভীর,
মানে ওখানে লাশ হারিয়ে গেলে কি তিন ঘন্টা লাগার কথা খুঁজে পেতে?
হ্যাঁ তিন ঘন্টা লাগে।
আচ্ছা আচ্ছা, সেটাই।
আর সেখানে প্রায় প্রতি বছর বর্ষার সময় মানুষ দেখবেন মারা যায় আরকি।
আচ্ছা,
তো বাড়িতে নিয়ে আসে আজ দুইটা এরকম তিনটা বাজে, তখন আমার বাড়ির সবাই আব্বা আম্মা আমার বোন পাশের বাড়ি সবাই দেখতে গেছে, যেটা এলাকায় ভালো ছিল দেখতে পান, তো গেল এখন ঘরে আমি একা আছি, ভাবতেছি যে দেখতে যাবো না দেখতে গেছি, যেহেতু এলাকার ছোট ভাই মারা গেছে দেখা উচিত, তখন আমি দেখতে গেলাম, তখন আম্মু দেখলাম আমাকে যে তুই আসছো কেন, তুই তো ভয় পাস,
আচ্ছা
তো সমস্যা আমাকে না দেখে আমি চলে যাবো, তারপর আম্মু ধর আম্মুর পাশে আমি, তখন যে লাশটা অ্যাকচুয়ালি মানুষের বাঁচানোর জন্য চেষ্টা তো করে, যে মরার খাটে যেটা গোসল করায় সেটা নেওয়া ধরো সবার ইচ্ছা, তিল লোকজন তিল লবণ টবণ ডলতেছে শরীরে সরাসরি,
কেন
শরীরটা গরম হয় যদি বেশি উঠে,
আসলে মানে বুঝিস না মানে কাছের মানুষ যার আসলে বিশ্বাস করতে তো
কষ্ট
কষ্ট হয়ে যায়, তো শেষ চেষ্টা মানে তারপরেও আর কি করে যাচ্ছে যদি কিছু হয়,
কিন্তু অনেক চেষ্টা করতেছে, এমনকি বুকের মধ্যে ঝাঁকিতে আলগে ঝাঁকিতে পেটের মধ্যে চাপ দিতেছে, একটা মানুষকে মানে প্রচুর কষ্ট হইতেছে, একটা মানুষ হয়তো জীবিত থাকলে এই মনে হয় করলাম জীবিত মানুষও মারা যেত, ঝাঁকিতেছে উঁচা উঠতেছে, পরে লাস্টে এই শোয়া বা পেটের মধ্যে যা দিতেছে পানি দিয়ে দেওয়া যায় মুখ দেখছে না, তুমি ওই মুখটা আমি বলে দিই স্যার খাম্বা ছিল ইলেকট্রনিক এর যে খাম্বা সেটা যদি ধরবো সেটা ধরার আগে আমি নিচে পড়ে গেছি, কেনার কেনার পর সবাই আমাকে
আগে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন লাস্টটা
আমার দিকে আসতে ওটা কিছু ভয় পেয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে, পরে যখন জ্ঞান ফিরছে তখন দেখি আমি ঘরে আমাকে হাত পায়ে টেল দলতো, লাস্টটা আগে যখন দলতো এখন আমার হাত পায়ে টেল দলতো, এটা আমার শরীর লড়ল তো যাই হোক, এরপর থেকে আমি লাস্টটা দেখি না, দেখা হয়তো আমার পক্ষে ক্ষতি হয় আর কি। এই কিছুদিন পর মানে আমার খালতো বোন ওর সাথে দেখা হয়েছে, যেদিন মরবে এর একদিন আগে নিউ মার্কেট যখন আমি শপিং করতেছি বয়ফ্রেন্ড এর সাথে, ও আর বয়ফ্রেন্ড এর সাথে শপিং করতেছি,
আচ্ছা
আমি দেখিনি, আমার বোন আমাকে দেখা দৌড়ায় দৌড়ায় আমার গলা ধরলো, কি ভাই তুমি এখানে, আমি তোর কতদিন পর দেখলাম তোর ফোন টোন বন্ধ, তোর খুঁজে পাই না, তার নাম্বার দিয়ে যাও আমি কালকে বাসায় যাবো, আচ্ছা ঠিক আছে কালকে যাই আমি থাকবো, তো ওর রাত্রে দেড়টার দিকে খবর শুনছি যে ও মারা গেছে
ওই দিন রাতে, অথচ আপনি তো তাকে মোটামুটি হ্যাপি অবস্থায় দেখেছেন
বিকেলটা দেখছি,
তাহলে কি ঘটেছিল আসলে
ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডের সাথে কিছু
হয়েছে কয়েক ঘন্টার মধ্যে পারিবারিক কারণে হয়তো
মানে পারিবারিক হ্যাপি ছিল,
কিছু জিনিস আছে যে তুই দূর থেকে বাইরে থেকে দেখে বোঝা যায় না অনেক কিছু, তো যাই হোক মানে কিছু একটা প্রবলেম ছিল যে জন্য সে মানে সুইসাইড করেছে,
তখন প্রায় যাত্রাবাড়ি আলামিন রোড কাছাকাছি আমাদের গ্যানারি থেকে,
আচ্ছা
তো লাস্টটা মানে এলাকা চাচু বাবার মা মাটি দিয়ে দিচ্ছে, যদি এটা কেস কামাই হবে পুলিশ টুলিশ আসবে মাটি দিয়েছে, আমরা লাস্টটা যা দেখতে পারিনি,
আচ্ছা আচ্ছা ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছে,
আমরা তখন আমাদের খালার আন্টির বাড়ি গেলাম, যাওয়ার পর যেহেতু লাশ দেখতে পারিনি কবরটা তো দেখবো সেটুকু সান্ত্বনা তো থাকে,
তাই তোর মানে ভয়,
প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ, আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি, কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়, সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই ডরে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন দিন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09-6138-92-892, আমি আবারও বলছি 09-6138-92-892, আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো ঠিক রাত একটায়, ডর তাদের জীবনে ঘটে যাওয়া অতি ভৌতিক ঘটনা, আর আপনারা উপভোগ করছেন ডর, ফিরছি আমরা ডরের শেষ ভাগে, ডর
তো লাস্টটা মানে এলাকা চাচু বাবার মা মাটি দিয়ে দিচ্ছে, যদি এটা কেস কামাই হবে পুলিশ টুলিশ আসবে মাটি দিয়েছে, আমরা লাস্টে যা দেখতে পারিনি,
আচ্ছা আচ্ছা ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছে,
আমরা তখন আমাদের খালার আন্টির বাড়ি গেলাম, যাওয়ার পর যেহেতু লাশ দেখতে পারিনি কবরটা তো দেখবো সেটুকু সান্ত্বনা তো থাকি, তাই তখন আমার ভাগ্নি ছিল ওর 5 বছর বয়স,
আচ্ছা
অনেক ফর্সা, ওর ফর্সা মানে অনেক ফর্সা, চুল লাল লাল হয়ে গেছে এত ফর্সা, তো ওই নিয়ে যাবো আমার আন্টির যে বোন মারা গেছে ওর মামি লাগে, আমি আবার তার আন্টি আন্টি খুঁই, তো উনি বললো যে তুমি একা গেলে যাও তোমার ভাগ্নিকে নিও না, ও দেখ মানে ও তো একসঙ্গে মানুষ ওর ক্ষতি হতে পারে, তখন দুপুর একটা দেখতে তারপর ঠিক আছে আমি একা গেলাম,
দিনের বেলা দুপুর একটা দেড়টার সময়,
আচ্ছা তখন আমি দেখি বাড়ি থেকে 10-12 হাত দূর যাওয়ার সাথে সাথে সেই মরাল লাশের গায়ে যে আতর সুরমা টুরমা দেওয়া হয় সেই জ্ঞানটা আমি পাইতেছি আর কি, যে আমি আমার সাথে সাথে পাইতেছি। হয়তো কোনো লাশ টাশ নিয়ে গেলে বুঝতাম যে লাশ নিয়ে গেলে তার গায়েতে হয়তো গন্ধ হইতেছে, কিন্তু সেটা না, শুধু আমি পেরেছি। আর রাস্তাটা একটু নিরুপ্তেবে ছিল, লোক তো কম, যেহেতু হয়তো ওই এলাকার মানুষ আমার বোন মারা গেছে দেখে সবাই তার আমাদের বাড়িতে আসতেছে, এই জন্য কেউ নাই। তখন দেখলাম যে গান টান পাইতেছি, তখন আমি খুশি হলাম যে এটা আমার বোন হয়তো আমার পাশে আছে। তাই কবরস্থান থেকে আবার কবরস্থান যখন যাব, কবরস্থান হয়তো আমার 15 হাত দূরে এরকম, তখন গানটা চলে গেছে।
আচ্ছা,
চলে গেছে, ভিতরে যায় দেখি যে একজন লোক তজি পড়তেছে, সাদা জব্বাটুকু পরা
কবরস্থানের ভিতরে,
কবরস্থানের ভিতরে এটা উঁচা টাইপের আছে পাকা, সেখানে তো দেখ ভালো। আমি কবরস্থানের ভিতরে কবর খুঁজতেছি যে তোমার বোনের কবর কিন্তু সেইটা, তারপর পাই না। পরে লোকটাকে আমি সালাম দিলাম, তো উনি সালাম, আমি সালাম দেওয়ার সাথে সাথে উনি দাঁড়ায় গেল, দাঁড়ায় কবরস্থানের ভিতরে চলে গেল, ভিতরে ভিতর দিকে। আমি মানে অবাক হয়ে গেলাম যে কেমন, যে
সালাম কেন,
সালাম উত্তর তো দিল অন্তত, দিল না,
কোথায় চলে গেল উনি,
কবরস্থানের ভিতরে আর কি,
কবরস্থানের ভেতরে,
ভেতরে দিকে, উনি ভেতরেই ছিলেন বাট আরো ভেতরে দিকে চলে গেলেন,
মানে পাশে ছিল
না দিয়ে একদম কথা না বলে
ভিতরে চলে গেলেন। উনি যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে কোথাও থেকে মানে অনেক ঘ্রাণ, চকলেটি ঘ্রাণ বেরোচ্ছে, প্রচুর ঘ্রাণ বেরোচ্ছে। তো ভালো, আমি বোনের কবর খুঁজতেছি, এক সময় বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি, কবর মানে কাদা কাদা হয়ে গেছে। দেখলাম একটা নতুন কবর, তো ভাবলাম সেটা আমার বোনের কবরই হবে। ওই কবরে দুইটা পুকুর ছিল, বড় বড় দুইটা পুকুর ছিল, পাশে বাঁশ বাগান এরকম বাঁশ খেতে, তারপর দুইটা পুকুর, একটা পুকুর পুরো পদ্ম পুজো ঢাকা হয়ে গেছে, বাকি একটা পুকুর ঘাট থাকে,
জমিদার আমলে যে ঘাটলা তৈরি করা থাকে ওই
প্যাটার্নের, ওইখান থেকে পানি। এখন তো আমি কিছু নিয়ে যাইনি, ওই যে নারকেল আছে না, নারকেলের ভুষা, ওটা নিয়ে নেন পানি নিয়ে কবর ঢালতেছি, কবর ঢালে কবর লিপতেছে আর কি। পাশাপাশি শেষ হয়েছে, আমি হাত পা কাদা, এখন হাত পা ধুইব। বাট ওই পুকুরটা দিয়ে যাচ্ছিল, আমার ভয় লেগে গেছে যে পুকুরটা এরকম কেন, কেমন আর পুরোনো টাইপের পুকুর,
পত্র পাতা সহ পুকুরটা,
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা,
বাঁশ ঝাড়টা ভরা পুকুর দিয়েছে সেইটাই। এখন আমি ভাবলাম না, পুকুরটা আমার কাছে অ্যাকচুয়ালি ভয় বলে লাগছে পুকুরটা দিয়ে, এটা তো আমার ধরুন দরকার নেই, বাসে যেতে হবে। বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে যাওয়ার পর আমার যে ওই যে বোন যাকে আন্টি বলতাম, যাকে মামি বলতাম, তো মামিকে বললাম যে আপনাদের কবরস্থানে আমি কখনো পুকুর দেখিনি, বাট এই কবরে বড় বড় দুটা পুকুর দেখলাম, এরকম পুরোনো টাইপের, আমি হাত পা ধুতে গেলাম, বাট ভয় লাগলো। তুমি ভালো করছো যে এই পুকুরটা অ্যাকচুয়ালি ভালো না,
কেন
যে এই পুকুরে প্রতি বছর বলে একটা আলাম খাসি ভোগ দেওয়া হয় আর কি, আলাম খাসি কবরে এই পানিতে দেওয়া হয়, সাথে খাসিটা অ্যাকচুয়ালি রয়ে যায় আর কি,
মানে একটা খাসি ওখানে দিয়ে দেওয়া হয় বলির মতন করে,
বলির মতন করে দেওয়া হয়।
মানে এটা কি জন্য, কবে থেকে এই প্রথাটা চালু হয়েছে?
যখন মসজিদে ইমাম সাহেব উনি অ্যাকচুয়ালি স্বপ্নে দেখছে যে এই পুকুরে যে নামবে, ফজরের পর পর যে নামবে, আমি তাকে অ্যাকচুয়ালি তাকে নিয়ে যাব।
আচ্ছা,
উনি এটা স্বপ্নে দেখছে, সেম আজানের পরের দিন সকালে ফজরের মানে আগে আগে দেখে সেম একজন গামছা পর একজন লোক ওইখানে গোসল করবে। উনি যে এটা দেখছে, স্বপ্নে যেটা দেখছে মাসে সেটা দেখলো, তো ওই লোকের হাতটা ধরলো যে তুমি নেও না, সমস্যা আছে, বাট নামে নেই, বাট ওইখান থেকে আর কি ভোগ দেওয়া হয়। তো ওনাকে হয়তো নির্দেশ করছে এরকম দিতে, তারপর সবাই রিকোয়েস্টে করে,
এটা এখনো চলছে,
হ্যাঁ এটা এখনো চলছে আর কি।
আর আপনার তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি তাই না, ওই পুকুরে হাত পা ধুই?
না না, ওটা দেখে আমি ধুইনি আর কি।
আচ্ছা,
অ্যাকচুয়ালি কি, আমি যখন এই কাজটা করছি 2010-15 জানুয়ারি, তখন থেকে আমি যেখানে যাই, যেখানে রাত্রেও থাকি, বাট সেই বাড়িতে কি হচ্ছে পরদিন সকালে আমি আর কি বলতে পারি, নিজে বলতে পারি পরের দিন সকালে, বাট যখন সাথে সে তখন না, রাত্রে থাকার পর আছে আমি এটা,
মানে আমি বলতে চাইছি এখন যদি আপনি আমার সাথে গিয়ে আমার বাড়িতে থাকেন, তাহলে কালকে আপনি বলতে পারবেন আমার বাড়িতে কি কি হয়েছিল না হয়েছিল,
এটা আমি তো আমি এখন বলতে পারতেছি না, কিন্তু রাত্রে বলার থাকার পর সকালে বলতে পারবো এরকম কিছু।
মানে কোন জায়গায় আপনি কোন একটা রাত্রে পরের দিন যা বলতে পারেন,
বলতে পারি
আমি জানি না এটা কতটুকু আদৌ পসিবল বা কতটুকু আদৌ পারেন কিনা, এটা
হয়তো
বা কোনো একটা সময় যদি কখনো প্রমাণ করা সম্ভব হয়, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। যে আজকে রাতে আমরা যেই জায়গাটাতে আছি, যেই জায়গায় আমরা ঘটনা শুনছি, তো এখানে কি হয়েছে কিনা পরবর্তীতে যদি আমরা জানতে পারি আপনার কাছে, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো। তো ওকে, রাহাত ভাইয়ের ঘটনা তো শুনলাম রেহান,
রাহাত ভাইয়ের ঘটনাও শুনলাম, রাহাত ভাই যেসব ঘটনা ঘটিয়েছেন সেটাও শুনলাম। তো আমার কথা হচ্ছে যে ওনার স্টোরিতে আমরা বেশ কয়েকটা সুইসাইড এবং সুইসাইড অ্যাটেম্পট পেয়েছি। তো একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে লিসনারদের কাছে, ডু নট টেক ইট অ্যাজ অ্যান ইন্সপিরেশন, দিস ইজ নট দ্য ওয়ে। আমরা শেষ পর্যন্ত দেখব, এই চেষ্টাটা আমরা করব না। আমার মনে হয় রাত ভাই
এটাই বলবো, বড় কথা
হচ্ছে আমি যেটা করছি সেটা যেন কেউ না করে, কারণ ধরে আমরা রাত অ্যাকচুয়ালি অনেক বেশি রাগের কারণে অনেক ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটা যেন কেউ না করে।
সবচেয়ে বড় কথা আপনি নিজে এটা বলে দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে শ্রোতাদের জন্য।
আর আমি মনে করি যে কেউ সুইসাইড বা এই ধরনের অ্যাটেম্প নেওয়াটা এটা সম্পূর্ণ
হয়তো ইচ্ছাকৃতভাবে করি নেই, আমি এটা ফাইভ লিমিটেড করতে গেছি, কিন্তু এটা বাস্তবে সিরিয়াসলি হয়।
রাইট, অনেকে এটা ইমোশনালি এভাবে নেয় যে এটা চিন্তা করে যে আমার মৃত্যুটা দেখে হয়তো আমার আশেপাশের মানুষ খুব কষ্ট পাবে, তখন আমি একটা প্রতিশোধের মতো নিতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা মানুষ যখন চলে যায় না তখন আর কেউ বেশি দিন মনে রাখে না,
মনে রাখে
যত আপনি হোক না কেন, আলটিমেটলি সেই মানুষটারই চলে যাওয়া হয়, জীবনটা তারই ক্ষয় হয়, আর কিছু হয় না।
ওকে, আমরা চল, আরো একজন আছে, এবার তার ঘটনার দিকে চলে যাই।
ওকে, ডর নিয়ে আবারও আমি আর সুমন্ত আছি সবসময়, আর ডরে সবসময় অতিথি থাকেই। আর আজকে আমাদের সাথে সাগর নদী না, আমাদের সাথে আছে আকাশ। কেমন আছেন আকাশ ভাই?
ইনশাআল্লাহ।
ওকে, তাহলে আমরা কি শুরু করে দিব?
ঠিক আছে, আমরা তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি, প্রথম গল্পটা কোনটা সেটা দিয়ে শুরু করি আমরা।
আর তার আগে একটু আকাশ ভাই কি করেন?
আমি রিকশা চালাই, রিকশা চালাই।
একবারই আপনি রিকশা চালাচ্ছেন?
তো এই জায়গায় বলতে চাই যে আকাশ ভাই আমাদের সঙ্গে জার্নিতে যোগ দিয়েছে, উনি রিকশা চালায়, মানে বুঝতেই পারছেন যে তার জন্য জীবন ধারণটা কতটুকু কষ্টকর। এবং তার চেয়েও আরো একটা বড় বিষয় হচ্ছে ওনার একটা পা নাই, তারপরেও একটা মানে অদম্য ইচ্ছা থেকে উনি ডর টিমের সাথে যুক্ত হয়েছেন জার্নিতে, যে আজকে তার ঘটনাগুলো বলতে চায়।
চল তাহলে শুনুন, আমরা গল্পে চলে যাই।
আচ্ছা আকাশ ভাই, আমরা শুনেছিলাম ডট টিমের কাছে ঢাকা শহরের খুব মানে বিখ্যাত একটা মেডিকেল কলেজে আপনার কিছু একটা ঘটনা হয়েছিল, তো এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে বলেন, এবং এটা কতদিন আগে ঘটনাটা ঘটেছে?
ঘটনাটা আমার শালা মিয়া,
আপনার শালার সাথে?
আমার শালার নামে সুমন, ছোট মানুষ, ওরা তো তিন চারজন মিললা ল্যাংটার মাজার, ল্যাংটার মাজার গেছিল।
আচ্ছা আচ্ছা।
ওই ল্যাংটার মাজারটা এরা চার দিন ঘুরিয়া মানে সবাই মিলে সবার দাদার মতো হয়ে আসে একলা।
হম হম।
আমার শালা বলতে একলা মানুষ কি মাজারে কি বেহাদুরি করছে না কি করছে ওরা আর বলতে পারে না। ওরা একদিন রাতের বারোটার সময় আমাদের বাসা আসে, বারোটার সময় আমার শালা ডাক্তার গেট খুলে থাবা থাবা যে দোলাভাই গেটটা খুলেন কি হয়েছে, তো দোলাভাই আমি সুমন, আমরা খুলে দিয়ে আসো সুমন, ওরা সুমনের মারা ডাকলাম এবং সুমনের বন্ধু ডাকলাম, ওরা আর মানে কাপড় চুপড় মানে কিরম রক্ত রক্ত মানে পায়ের দিকে চামড়া চামড় তেল উঠেছিল পায়ের দিকে,
আপনি বলতে চাচ্ছেন ওই মাঝারে সে এমন কিছু কাজ করে আসছে যে কাজটা করা উচিত না?
না। আচ্ছা, তবে যাক, আমরা কার মারে বললাম ধরো সুমনের পায়ের রক্ত বেরোতেছে, তুমি একটা শরীর কি যেন হয়েছে, পরে আমরা বলি সুমন তোমার কি হয়েছে, কুয়া বলতে হবে আমার তো কিছু হয় নাই, পরে ঠিক আছে আমরা তোমার পায়ে কে সাপ কে রক্ত, তুমি প্যান্টটা পাল্টাও, পরে সেই প্রেমটা খুললে পাল্টে তেনার লাগলো মানে প্রস্তুত
মানে কাপড়ের সাথে সাথে মাংস খুলে যাচ্ছে,
খুলে যেতেছে, খুলে যেতে পরে আমরা আবার এই চিন্তা করে তারপরে সবাই মিলে মিলে তাড়াতাড়ি এটা কোনো মতো পেশায় মশায় মেডিকেল নিয়ে যেতে, হয়তো আর মা মানে আত্মীয় সবাই মিললো রাতে বারোটা দিকে সিঙ্গি মুঙ্গি পাইনি কিনে ওরা, তো লাস্টে একটা সিঙ্গি পাইছি, এক সিঙ্গিতে সবাই কিছু আর বাকি দিন মানুষ অন্য অন্য জায়গায় বাসে বাস মানে মেডিকেল কেউ মতো করে পোষায় যাবার লেগে
মেডিকেল
মেডিকেল নিয়ে আসবে। যাক, আমি আবার দূরে গেলাম, মৃত্যুর পাঁচতলা ভর্তি হয়েছে,
ওই হাসপাতালে পাঁচতলায়
একশো পনেরো মোট তো রাখছে, তারপর ডাক্তার টুক্তার নাই, নার্স আছে, নার্সের বললাম, নার্সের বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার দিকে সিটি একবার বগন করো, তোমার রুগীর কাছে আর এই আমি স্লিপ দিই তোমার কাছে, শুনুন ম্যাডাম আমি আপনার কাছে যাই, আপনি কি দেবেন আমাকে দিয়ে, তারপর ম্যাডাম দাম দিয়েছে, ম্যাডামের স্লিপ লিখে দিয়েছে ওষুধ দিলাম আলাদা, আবার ডেটল মতো অনেক যা যা লাগে
দিয়ে,
তো আমি আবার গেছি যেটা যেতে যেতে এক বৃদ্ধ মহিলা মানে একবারে বয়স্ক, আর আমি যেই সিঁড়ি দিয়ে নামতেছি আমি তো লিখতে পারতে পারি না,
সিঁড়ি দিয়ে আপনি
সিঁড়ি দিয়ে আমি নামতাম, একটা বৃদ্ধ মহিলা বলছে তুমি কোথায় সব, আমি দেন আমি তাহলে আমি প্রজনন করলাম, ওষুধ তো এইদিকে পাইবা না, তো ওষুধ এক কাজ করো তুমি ওই সিঁড়িতে পাই অন্য গুলিতে যাও, অন্য গুলিতে গেলে ওই গুলিতে তোমার পিছিয়ে করতে ডাক্তার হয় না, ডাক্তার নয় ওষুধ নিয়ে বসে, তাই ঠিক আছে হইতেও পারে, তো আমি আর ওদিক না যাই আমি ওইদিক গেছি আর কোথাও কোথাও গেছি, আর আমি কতক্ষণ পর্যন্ত দেখি মানে কিনো মানুষ নাই টানুষ নাই কিছু নাই মানে এবারে নীরব নীরব মানে এরকম একটা জিনিস তো ভয়ঙ্কর জিনিসটা রাসের
গড়ের কথা
মর্গের কথা, আমি হাতে হাতে মানে কোনো জায়গায় গেছি, তারপর আমি একটা গেট খুলে গেছে, আমি ডাক্তার মনে মনে আমি ঘরটা দেখছি, দেখি
মানে আপনি মানে একটা দরজা খোলা দেখে আপনি ভেতরে যাচ্ছেন যে হয়তো বা এখানে কেউ থাকতে পারে, সেই জন্য আপনি ঢুকেছেন।
আমি দেখছি দরজা খুলছে, আমার জন্য ডাক্তারখানা আছে, ডাক্তারখানা থাকলো আমি ওটাকে ওষুধ চললুম। হ্যাঁ, আমি ডাক্তারের রুম মনে হয় আমি মর্গ ঢুকেছি, আমি তো জানতাম না এটা মর্গ, আমি তো মনে বুঝলাম যাক এটা ডাক্তারখানা। তো তাতে ভাবছিলাম যে কি গেট খুলে পর দুনের কান্দা কান্নাকানি চারুকটা
মর্গের ভেতরে যেই ঢুকলেন মানে আপনি ঢুকে মনে হচ্ছে যে চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছে।
জি জি, চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছি। তো আমি আবার দেখি লাশ, লাশ
তখনই ভৌতিক কোনো কিছু একটা ধরে নিয়ে যে স্বাভাবিক ভাবে নিজের সাথে এসে যে হ্যাঁ ভৌতিক কোনো কিছু ব্যাপার হলে আমার ধারণা উনি বোঝাতে চেয়েছে যে উনি ব্যাপারগুলোর সাথে ইউজ টু।
আচ্ছা, যাক আমি তো কি এত ভয়ঙ্কর চিকিৎসা জীবনে হুনে হই, আর আমি দেখি আমি আশেপাশের কোন আমি ছাড়া কোন লাশ, আমি লাশের সামনে বসছি, আমি আবার লাশের বান খুলছিলাম, একটা বান খুলছিলাম, খুলে দেখি একটা চোখ হিরিগুম বড় লালের মতো টুকটুকা মানে জিপেটা এর ব্যাপারে মিশি, এটা আবার যেমনি চেম বান দেয় আবার আমি লুফি গেলাম। সেই বৃদ্ধ মহিলা সামনে সামনে তুমি কোথায় আস, তুমি ওষুধ নিবা? আমি না, আমি ওষুধ নিব না, এটা তো আপনি তো আমার ভুল ঠিকানা দিয়েছেন, তো এটা তো লাশের ঘরে আমার রয়েছে, মগবে তো আপনার কথা আমি হোক না। তো কেন তুমি কথা হবে না, তুমি শুনেন আপনি কি আমার একটু জানে মাত্র হয়েছেন না আপনার কি আপনি আমি এতটুকু আমার একটু বলেন, আমি কিছু না বললে অনেক তুই যা এত হেল্প করলো কোয়া পাবো, তো আমি একটু দৌড়ে লাড়ির স্লিপে পড়ে যাই, এই স্লিপে পড়ে যাওয়ার পর আমার মামুরা এক বুঝেছে যে আমার বাইক নেটে কই হ্যাঁ তোর কাছে ওষুধ লেগে, পর আমার বাইক মামা মামুর সবাই মিলে দৌড়ে দেখি স্লিপে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর তো মামু আমার উঠাইছে, উঠে মাথায় পানি দিতে হবে না আমার দেখবো না উঠে গিয়ে দেখবো, আমার মামু আমার তো মাথায় পানি দিয়ে এক ঘন্টার পর মানে সাড়ে তিনটার সময় আমার মাথার জ্ঞান খাইছে
রেহান। ঘটনাটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু হয়তোবা আমার ধারণা যে লিসনাররা এবং এখানে যারা আছি আমরা সবাই একটু আমরা মানে বুঝতে সমস্যা হচ্ছে বিকজ অফ ওনার মানে ওয়েফ যে টকিংটা, এটার জন্য আমরা হয়তো ঘটনাটা পুরোপুরি বুঝতে পারছি না। ওকে, তো এইটাই যে মেডিকেল কলেজের কথা বলছেন, মেডিকেল কলেজের ঘটনা, তো ওকে আমরা তো প্রথম ঘটনাটা শুনলাম আকাশ ভাই আপনার কাছে, এবার আরো একটা ঘটনা আছে যেটা আমরা ডট টিম এর কাছে শুনেছি, সেই ঘটনাটা কি ছিল একটু সেই ঘটনাটা শুনে ফেলি রেহান।
আমার ঘটনা হচ্ছে আমি একদিন রাতে শুয়েছি বিশুক্রবার দিন রাত, শুক্রবার দিন রাতে আমার স্বপ্ন দেওয়া হয়েছে যে তোমার বাবা মারা গেছে তুমি আসো।
শুক্রবার দিন রাতে আপনি স্বপ্ন দেখলেন যে আপনার বাবার মৃত্যু হয়েছে, স্বপ্ন দেখেছেন?
জি জি।
তারপরে কি হলো?
তারপরে আমি তো এটা স্বপ্ন স্বপ্ন হতে পারে কয়েকলে না বললা, তো আমি আমার কাজের মতো নাম চলে গেছি, রাত্রে এগারোটার সময় এগারো সাড়ে সাত খাইছি, তো এরকম সময় আমার ফোন আইছে পেশাতে, আমার মা ফোন দিয়ে বলছে বাবা তুমি কোথায়, তোমার বাবা মারা গেছেন তুমি রাত্রে আসো।
সত্যি সত্যি আপনার?
মারা গেছে আমার বউরে বলছে শোনো তুমি আমার বাচ্চাটা নিয়ে তুমি শুয়ে থাকো, টেনশন মেনশন করো না, আমি বাবার কবর দেবো, আমি দুই তিন মিনিট আমি আসছি
বললাম।
দিলাম রাতের রওনা দেওয়ার পর থেকে কাউন্টার বন্ধ, সব সাড়ে এগারোটা বাজলে কাউন্টার একটু বন্ধ থাকে,
বন্ধ হয়ে যায়,
মানে কোনো গাড়ি করে আর ওদিকে নাই যাওয়ার জন্য, আমি কেন্দ্রে যাবো একদম বাবার মৃত্যু শুনলাম। তো অনেক তো আমি দু তিনটা গাড়ি আমি থামাইছি, কেউ থামাইলো না, লাস্ট পজিশনে একটা গাড়ি পাইছি ফরিদপুরের মালের গাড়িটা।
কি ফরিদপুরের গাড়ি?
হ্যাঁ ফরিদপুর গাড়ি নোটা, ওটা আপনার পিক আপ।
আচ্ছা আচ্ছা,
মালের পিক আপ মানে মাল লোক আমার রাস্তা আমার আমার দিল,
আপনাকে কোথায় নামায় দিল?
চৌরাস্তা।
চৌরাস্তা নামায় দিয়েছে আপনাদের বাসা থেকে? সেটা
আমাকে বাসা থেকে আবার আনতে আবার দশ খেট পার হয়ে হাইটে ভিতরে নামাই সাইতে পারে একটা। হ্যাঁ, তারপর আমি হাঁটা শুরু করলাম আমার সাইডে গিয়ে। আমি আত্মা তত্ত্ব থেকে আল্লাহ আল্লাহ জানলাম আমার পাপড়ে কিলে নিয়ে গেলাম। ওই যে রাস্তাতে আমরা যাবো ওই রাস্তাতে একজন মানুষ আর একজন মানুষ আইতে পারে না,
এত চিকন সরু রাস্তা।
হ্যাঁ, চিকন রাস্তা, একজন দিয়ে আরেকজন আইতে পারে, ধান খেট পাওয়া যাচ্ছে এরকম অবস্থা। দূরে কিছু কিন্তু একটা লোককে ডাক সামনে এসে দেখে আমার বাপ। না না না, আমি বলবো না, আমি বলবো যাব্বা তুমি ধরো এরকম করো না, তুমি ধরো মৃত্যু হয়েছো, আমার আম্মা তোমার ফোনটা বলছে যে ঈদ হবে এক ঘন্টার আগে, পরে আমি তোমার না আইসি তোমার ডাক্তার জন্য। ও আমার আব্বা বলছে না বাবা আমি তো মরি নাই, তুমি এত তুমি এত রক্ত আইসো, তোমার আমি আগাতে আমার বাসা নিয়ে বেড়াইছি।
আচ্ছা,
তোমার মা এটা সদন করছে তো? চলো, আমি ভাবছিলাম ঠিক আছে এটা হইতেও পারে, মা মানে দেখে নেই আমার
অনেকদিন ধরে দেখে নেই,
দেখে না এই জন্য হইতেও পারে
আনানোর জন্য এই ধরনের একটা দুষ্টামি করেছে।
হ্যাঁ, দুষ্টামি করছে, আমি এটা ভাবছিলাম। আব্বার কাছে আব্বা তুমি এক কাজ করো, আমি আগে যাই তুমি পিছিয়ে থাকো। আমার আব্বা না তোর কিছু সমস্যা নাই, আমি আগে যেতেছি তুই আমার পিছিয়ে থাকো। আমি যেতেছি আগে যেতে যেতেছি, আমার বাবা কিন্তু স্যান্ডেল কিনতো নেই, যে তাই দেখি বাবার কোনো কোনো জুতো নেই, খালি পায়ে। আমি ভাবছিলাম তা খালি পাবো না মানে জায়গা মিটার না হয়ে যায়। দুই বাড়ি পালাইলাম আমার বাসা, বাড়ির সাথে মানুষের অনেকজন হয়তো করতে দামি হতেছে কেন? আমি আব্বার আব্বা আমার বাড়ির ভিতরে কি উঠি উঠেছে বাবা কিছু না, কোনো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাই মনে হয় তুমি উঠি করে যাও, করি তোর বোনদার আছে তোর বোনের লেব, তোর বোনের বেলা তোর একলোকে বিয়ের অনুষ্ঠান নেখে দেবে। তো তখন উঠি কিনা এত রাত কোনো বিয়ে করে হয় না। আমি আবার আমার মা আবার আমার বাবার দিক যখন যেতেছি যে বটগাছ যেতেছি, মাথা মানে একটা মাথা মানে আগামী আমার চোখে পড়ে যাবে, তো আমার মায়ের দিত ভাই উই কিভাবে করে মার আগে থাকবে না, আমি কাল রয়ে যেতেছি। পরে আমার ভাই পাঠা দিল, বোন পাঠা দিল, মা ভাই বললো হারকেল নিয়ে এই আকাশ আকাশ তুই করে যেতে করে যেতে কি করে কে আব্বা আমার ওই বোনের মিলে গেলো বোন শুধু তোমাকে বিয়ে করি বিয়ে খাতে লিয়ে দিব না, কোনো বিয়ে দেবে না তার বিয়ে আমি
আকাশ ভাই আপনার ঘটনাগুলো বিশ্বাস করা অনেক বেশি কষ্ট হয়ে যায়, মৃত মানুষ ফিরে আসতে পারে একমাত্র আমাদের শ্রোতা বন্ধুরা যেভাবে বলেন, আমরা যেভাবে যতটুকু জেনেছি মৃত মানুষ ফিরে আসে না, মৃত মানুষের জিন এই ধরনের ভাবে মানুষকে টানে মৃত্যুর দিকে বা অন্যদিকে বা ভুল দিকে। তো যাই হোক, আপনার ঘটনাগুলো আমরা শুনলাম, আশা করি আপনার সাথে এমন কিছু আর কখনো ঘটবে না। দোস্ত, অনেকগুলা স্টোরি আজকে আমরা শুনলাম, অনেকগুলো এক্সপিরিয়েন্স মানুষ আমাদেরকে জানালো, বাট দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে আমরা আজকে যেখানে আছি এইখানের যে এক্সপিরিয়েন্সটা যে করেছে যে এই ভৌতিক অবস্থানের কারণে আমরা আজকে এখানে, সেটা বলার মানুষটা আমাদের সাথে থাকতে পারেনি
এবং আমরা চেষ্টা করেছিলাম সেই মানুষটাকে সাথে রাখার জন্য। আসলে সবচেয়ে বড় কথা সেই মানুষটা এখন ঢাকা শহরেই নাই, তো আমাদের চেষ্টাটা মানে খুব একটা কাজে লাগে নাই সেজন্য, এবং তার যে যুক্তিগুলো ছিল এটারও যথেষ্ট কারণ ছিল, তো আমরা সেই যুক্তিটাও ইগনোর করতে পারি না
কখনোই
যে সে যেই যুক্তি দিয়েছে। তবে এতটুকু বলি যে আমরা যেই ক্লিনিকটাতে আছি এই ক্লিনিকটা খুব বেশি বড় একটা ক্লিনিক না, ছোটখাটো একটা ক্লিনিক, সমাজের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদেরই সাধারণত এখানে আনাগোনা। আর্থিক যতটুকু এবং এটা হচ্ছে একটা ম্যাটারনিটি ক্লিনিক, এবং এতক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে এই ক্লিনিকটা নামটা কি আসলে এটা
নিয়ে আমি একদম প্রথমেই খুব প্রকাশ করেছিলাম,
কারণ বুঝতেই পারছেন এটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এটা স্বাভাবিক
শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা এখান থেকে মানে সোশ্যাল সার্ভিস দেয়া হয়। তো আমরা কখনোই চাই না ভুতুড়ে কোনো কারণে মানুষের এত ভালো একটা ক্লিনিক এত ভালো ডাক্তারদের উপর থেকে ভরসা উঠে।
রাইট, আর আমরা অবশ্যই নামটা যে কোনো মূল্যে আপনাদের সামনে নিয়ে আসতাম যদি এইটার পেছনে কোনো মানুষের কোনো কিছু অবৈধ কাজ কারবার থাকতো, তাহলে অবশ্যই আমরা চাইতাম এখানে এসে কেউ যেন প্রতারিত না হয়। কিন্তু ঘটনাটা
নাথিং illegal about this clinic,
at least আমাদের জানামতে নেই, আমাদের জানামতে নেই এখানে ইলিগাল কিছু হচ্ছে না, ওটার সাথে আমাদের কোনো কানেকশন নেই। আমরা এখানে আসছি শুধুই প্যারানর্মাল একটা রিজনে, এবং সেই রিজনটা হচ্ছে এই রুমে
যদিও এই রুমটা এখন একটা স্টোর রুমে পরিণত করা হয়েছে, কারণ এই রুমটা আনইউজেবল হয়ে গিয়েছিল, টোটালি ব্যবহারের অযোগ্য। কারণ যেখানে রোগী আসে সেফ ফিল করতে, সেখানে যদি রোগীকে রাতের বেলা ভয় পেতে হয়, ডর ফিল করতে হয়, সেই ক্ষেত্রে আর কি করার থাকে।
সেটাই, আসলে অনেকেই ভাবছেন যে হাসপাতালের ক্লিনিকে কেবিনে কিভাবে আবার ভয় পেতে পারে। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা এটা, যেখানে এই ক্লিনিকের মধ্যে দুজন রোগী ভর্তি ছিল।
এই ক্লিনিকে মানে আরো দুটো রুম আছে, দিস ওয়ান ইজ দ্য থার্ড রুম, এবং যেহেতু একটু ছোট ক্লিনিকটা, এই রুমটা ছিল ডাবল বেড।
ডাবল বেড
মানে এক কোনায় একটা বেডে এক রোগীর জন্য, আরেক কোনায় আরেকটা বেড, মাঝখানে একটা স্লাইট ছোট পর্দার মতো
ছিল,
এভাবে মেইনটেইন করা হতো আর কি। 5 বছর আগে যেই ঘটনাটা ঘটে, খুবই স্বাভাবিক যে কোনো ক্লিনিকে যে কোনো হাসপাতালে প্রায়ই মৃত্যু হয় দুর্ভাগ্যজনকভাবে। অনেক সময় অনেক রোগ চিকিৎসার অতীত থাকে, তাই হয়তো অনেক সময় ডাক্তাররা পারেন না বাঁচিয়ে তুলতে। যাই হোক, এটা পুরোপুরি প্রাকৃতিক ব্যাপার, মানুষের মৃত্যু হবেই। বাট অতি প্রাকৃত ব্যাপার যেটা, সেটা হচ্ছে মৃত্যুর পরে সেই মানুষটার এই একই বেডে একই ক্লিনিকে আবারও ফিরে আসা।
রাইট, ঘটনাটা হচ্ছে এমন যে দুইজন পাশাপাশি বেডে ছিল এই রুমের মধ্যে, একটা রোগী যখন মারা যায় আরেকটা রোগী যখন থেকে যায়, ওই রোগীটা মারা যাওয়ার ঠিক 1-2 দিন পরেই, তখনও বেডটা ফাঁকা ছিল, কিন্তু এই রোগী এবং এই রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স ছিল তারা কিন্তু টের পেত ওই বেডের মধ্যে রাতের বেলা অ্যাক্টিভিটি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অনেক সময় কিন্তু বেড খালি থাকলে কিন্তু হাসপাতালে রোগীর আশেপাশে যারা আছে তারা একটু ওই বেডটা ব্যবহার করে একটু শুয়ে থাকলো, যেহেতু পর্যাপ্ত জায়গা থাকে না। তো একজন রোগীর সাথে লোক থাকতে গিয়েছিল, কিন্তু সে রাতের বেলা মানে টের পেল যে ওই বেডের মধ্যে সে একা না,
someone else is there,
right? তারপরে থেকে আস্তে আস্তে মূলত ঘটনাটার সূত্রপাত।
ইনফ্যাক্ট প্রথম দিন মানুষটা ওই জিনিসটাকে তেমন একটা আমল দেননি, সে তার কথা অনুযায়ী সে অস্তিত্বটা টের পেয়েও সে ঠিক পাত্তা দেয়নি। পাত্তা না দিয়ে সে বরং তার রোগীকে আরো ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য তার রোগীর পাশে গিয়েই রাতটা কাটিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, পরের দিন রাতে যখন আবার সে ঘরে ঢোকে, তখন যেটা দেখে সে প্রচন্ড ভয় পায় সেটা হচ্ছে আতঙ্কিত চোখে স্বয়ং রোগী তাকিয়ে আছে পাশের বেডের দিকে। যে তাকানো দেখেই সে ভয় পেয়ে সাথে সাথে তাকায়, কিন্তু তৎক্ষণাৎ কিছু দেখতে না পেলেও বাথরুমের দরজাটা অনেক জোরে বন্ধ হয়ে যাওয়ার শব্দটা সে পায়, এবং তখনই হাসপাতাল থেকে এই বেড থেকে সরিয়ে পাশের রুমে নিয়ে আসা হয়।
এবং প্রথমে ভাবা হয়েছিল এই রোগীটার কোনো মানে সে পাশের রোগী যেহেতু মারা গেছে মানসিক ভাবে একটা সে ভয় পেতে পারে, তো নতুন যে রোগী তাদেরকে এই রুমটা দেয়া হলো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখা গেছে যে নতুন যারা জানেও না এই রুমে একটা রোগী মারা গেছে, তারাও সেম ঘটনা অনুভব করতে লাগবে।
এক্স্যাক্টলি, এবং যেহেতু পরের বারের যারা এসেছে, পরে অনেকবারই ট্রাই করা হয়েছে, এখানে বিভিন্ন রোগীকে প্লেস দেওয়া হয়েছে যেহেতু এটা হাসপাতালের অংশ, কিন্তু শেষ পর্যন্ত অনেকে না বলে অনেকে বলে এই রুমে আর থাকতেই পারেনি, কোনো না কোনো ভাবে তাদেরকে রুম চেঞ্জ করতেই হয়েছে। এবং সবারই একটাই কথা, কোনো এক মহিলাকে তারা এই বেডের আশেপাশে থাকতে, শুয়ে থাকতে, বসে থাকতে, বাথরুমে যেতে কিংবা কান্না করতে দেখে।
মানে দেখা গেছে যে এই রুমটা মানে সে ইউজ করছে, বিভিন্ন ভাবে রুমটাকে ইউজ করছে। তো এমন ঘটনা এত ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে যে কোনো রোগী আর এই রুমে থাকতে যায় না।
এবং আমরা যার কাছ থেকে শুনেছি তার ভাষ্য মতে ব্যাপারটা এত স্বাভাবিক ভাবে ঘটে যে যদি সে হঠাৎ করে দেখতো 12:30-12 সময় ঢুকে যে আছে, যে কেউ ভাববে যে আরেকজন রোগী, থাকতেই পারে যেহেতু ডাবল বেড কেবিন। কিন্তু ভয়টা তারা তখন পেয়েছে যখন সারা রাত ঘুমিয়ে থাকার পরে 3:00 সময় যদি ঘুম ভেঙে হঠাৎ করে দেখে যে পাশের বেডে কেউ একজন জাস্ট বসে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে হোয়াট ডু ইউ ফিল? I'm just sorry যে এখন ওই বেড গুলো এখানে রাখা নেই, তাহলে আমি একটু ওই বিছানাটা দিয়ে তাকাতাম, দেখতাম।
আসলে বেড গুলো আর অস্তিত্বই নেই, বেড গুলো অনেক নষ্ট হয়ে গেছে, ঝং ধরে এগুলো ফেলে দেওয়া হয়েছে। এবং এই ঘটনাটা আমরা যার কাছ থেকে শুনেছিলাম সে এই হসপিটালেই কাজ করত, এবং একটা পর্যায়ে সে এখান থেকে কাজ ছেড়ে চলে যায়। তার কাছ থেকে আমরা মূলত এই সন্ধানটা পেয়েছিলাম, এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের খুব রেস্ট্রিকশনের মধ্যে আমরা তাদেরকে বিভিন্ন কন্ডিশন মেনে রাজি করিয়েছি। জাস্ট আমাদের যেই অতিথিরা রয়েছে তারাই মাত্র শুধু দেখতে পেয়েছে এই রুমটার কি অবস্থা। তবে এখন এটা হাসপাতালের একদম একটা স্টোর রুমে পরিণত হয়ে গেছে, তো এটা রোগীদের জন্য ব্যবহার
করা হয় না এবং মনে হয় না ভবিষ্যতেও কখনো করা হবে বা কেউ করার সাহস পাবে। আমাদের সময়ও নেই, জানি না সময় থাকলেও থাকার সাহস হতো কিনা বা থাকতাম কিনা, বাট আমার মনে হয় এখন আমাদের চলে যাওয়াটাই বেটার।
বিদায় নেবার সময় হয়েছে আজকের মতো। শেষ করছি আমরা ডরের 51তম পর্ব। আমরা বিশ্বাস করি ভয়, ভয়ের অস্তিত্ব পৃথিবীতে আছে। আমরা বিশ্বাস করি বিজ্ঞানকে, যে বিজ্ঞান ভয়ের অনেক কিছুকেই আজ পর্যন্ত সমাধান দিতে পারেনি। যা অযৌক্তিক তারও একটি গ্রহণযোগ্যতা মানুষের মনে আছে। আমরা শুধু এই অনুভূতিটাকে নিয়ে আপনার সঙ্গে কিছুটা সময় ছিলাম। ভালো লাগলে কিংবা কিছুটা বলতে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে। 09613892892 এই হচ্ছে আমাদের নাম্বার। আজকের মতো আমি আরজে কিবরিয়া, আমার অনুষ্ঠান ডট থেকে সুমন, রেহান এবং সাউন্ডের লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।